ABC FM 89.2. We play the coolest music.
Kuasha.
ABC রেডিও FM 89.2 শুরু হয়ে গেছে কুয়াশা, আর সাথে আছে শারমিন। আর প্রতিবারের মতন আমাদের সাথে রয়েছে দুটো চমৎকার গল্প। শুরুর গল্পটা যথারীতি পড়ে শোনাবে সেতু, কাল লেখা কি গল্প সব বলে দিচ্ছি। আর তারপরে রয়েছে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্প, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী, যেটা শুরু হবে প্রথম গল্পটি দুই পর্ব শেষ হবার পর। তো ঠিক আছে, আজকের প্রথম গল্প যেটা আমরা এখন শুনব তার নাম হচ্ছে লিপি, লিখেছেন হুমায়ুন আহমেদ, আর পড়ে শোনাবে সেতু। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসব। সঙ্গে থাকবেন, আপনি আছেন কুয়াশায়, আর শুনছেন ABC রেডিও FM 89.2।
জাঙ্ক মেইল বলে একটা ব্যাপার আছে যা চরিত্রগত দিক দিয়ে 100% আমেরিকান। একমাত্র আমেরিকাতেই মেইল বক্স খুললে হাত ভর্তি চিঠিপত্র পাওয়া যায়, যার ভেতরে একটা বা দুটো কাজের চিঠি, বাকি সবই অকাজের বা আমেরিকান ভাষায় জাঙ্ক মেইল। জাঙ্ক চিঠিগুলো চট করে আলাদা করাও খুবই মুশকিল, খাম দেখে মনে হয় খুব জরুরি চিঠি, শেষ পর্যন্ত পড়লে ভুল ভাঙবে। একটা নমুনা দেই। প্রিয় হুমায়ুন, তুমি কি জানো তুমি একজন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। টেলিফোন ডাইরেক্টরি থেকে 1,000,000 র্যান্ডম নাম্বার নিয়ে একটি সুইপস্টেক করা হয়েছে, যার 20 জন ফাইনালিস্টের মধ্যে তুমি একজন। প্রথম পুরস্কার 1 সপ্তাহ বিশ্বভ্রমণের জন্য 2টি প্রথম শ্রেণীর বিমানের টিকিট। দ্বিতীয় পুরস্কার 4 দিনের জন্য ফ্লোরিডা প্যাকেজ। আমাদের নিয়ম অনুসারে 20 জন ফাইনালিস্টকে আমাদের কোম্পানির একটি করে প্রোডাক্ট কিনতে হবে। আমরা ক্যাটালগ পাঠালাম, তুমি কোনটি কিনতে চাও তাদের টিকমার্ক দিয়ে সেই পরিমাণ ডলার আমাদের ঠিকানায় পাঠিয়ে দিও। আশা করি তুমি এই সুযোগটা হারাবে না। তোমাকে সুইপস্টেকের ফাইনালিস্ট একজন হবার জন্য আন্তরিক ধন্যবাদ। জাঙ্ক মেইলগুলির প্রথম লাইন পড়ে ফেলে দেওয়াই নিয়ম, আমি তা করি না। কেন জানি খুব আগ্রহ নিয়ে চিঠিটা শেষ পর্যন্ত পড়ি, যা বলে তা বিশ্বাসও করি। আমেরিকানরা চিঠি লিখে মিথ্যা কথা বলবে এটা ভাবতেও আমার কাছে খারাপ লাগে। এই গল্পটি জাঙ্ক মেইল নিয়ে। প্রস্তাবনা অংশ শেষ হয়েছে, এখন মূল গল্পে আসি। 1980 সনের জুন জুলাই মাসের ঘটনা। আমি তখন নর্থ ডেকোটায় স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। হঠাৎ একদিন মেইল বক্সে একটা চিঠি পেলাম। চিঠিটা এরকম: ডক্টর আহমেদ, আমি জেনেছি তুমি লুপ্ত প্রাচীন ভাষার বিষয়ে একজন বিশেষজ্ঞ। আমার কাছে লুপ্ত ভাষায় লেখা একটা কাগজ রয়েছে, তুমি যদি ভাষার পাঠোদ্ধারে আমাকে সাহায্য করো আমি খুবই খুশি হব। তুমি দয়া করে নিম্নলিখিত পোস্ট বক্স নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। ভালো কথা, তোমার পরিশ্রমের জন্য যথাযোগ্য পারিশ্রমিক দেওয়া হবে। বলাই বাহুল্য এটা একটা জাঙ্ক চিঠি, পোস্ট বক্সের ঠিকানায় উত্তর দিলেই ধরা খেতে হবে। প্রাচীন ভাষা বিষয়ে কোন সোসাইটির সদস্য হতে হবে, যার জন্য মাসিক চাঁদা $20 বা এই জাতীয় কিছু। চিঠি আমি ফেলেই দিতাম, কিন্তু আমার নামের আগে ডক্টর পদবিটি আমাকে ধাঁধায় ফেলে দিল। তখনও ডক্টর ডিগ্রি পাইনি আমি, পাবো পাবো একটা ভাব। কিউমুলেটিভ এক্সাম পাশ করেছি, থিসিস লিখছি। এই সময় কেউ যদি ডক্টর লিখে চিঠি পাঠায় মন দুর্বল হতে বাধ্য। কাজেই আমি চিঠির জবাব পাঠালাম। আমি লিখলাম, জনাব আপনার চিঠি পেয়েছি, প্রাচীন লুপ্ত ভাষা সম্পর্কে আমি কিছুই জানি না, আমার পড়াশোনার বিষয় পলিমার রসায়ন, আপনাকে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত। আমি প্রাচীন ভাষা জানি, এই তথ্য কোথায় পেলেন জানালে খুশি হব, বিনীত হুমায়ুন আহমেদ। আমি এই চিঠির জবাব আশা করিনি, কিন্তু 7 দিনের মাথায় জবাব পেলাম। জবাবটা হুবহু তুলে দিলাম। প্রিয় আহমেদ, আমাদের চিঠিটা জাঙ্ক মেইল নয়, সে কারণেই জবাব দিচ্ছি। তুমি প্রাচীন ভাষা নিয়ে গবেষণা করো, এই তথ্য তোমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান আমাকে জানিয়েছে। আমি আমেরিকার প্রায় সব ধরনের লাইব্রেরিকে একটি আবেদন পাঠিয়েছিলাম, সেখানে জানতে চেয়েছি লাইব্রেরির পাঠকদের মাঝে এমন কেউ কি আছেন যারা প্রাচীন ভাষা নিয়ে পড়াশোনা বা গবেষণা করেন। তোমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তোমার নাম পাঠিয়েছে এবং তোমার নামের আগে ডক্টর পদবি তারাই দিয়ে দিয়েছে। তুমি লিখেছো তোমার বিষয় পলিমার রসায়ন। আমার কেন জানি মনে হচ্ছে পলিমার রসায়ন তোমার বিষয় হলেও তুমি লুপ্ত প্রাচীন ভাষা বিষয়ে আগ্রহী। তা না হলে তুমি আমার চিঠির জবাব দিতে না। তুমি কি দয়া করে একটি প্রাচীন ভাষা উদ্ধারে আমাকে সাহায্য করবে? লিপিটির পাঠোদ্ধার করা আমার খুবই প্রয়োজন। বিনীত, এরিক স্যামসন, সিনোসিটা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আমার নাম কেন পাঠিয়েছে ভেবে বের করতে গিয়ে মনে পড়ল, গত সামারে লাইব্রেরি থেকে রোসেটা স্টোনের উপর একটি বই আমি ইস্যু করেছিলাম। প্রাচীন মিশরীয় হিরোলোগ্রাফি পাঠোদ্ধারে রোসেটা স্টোন বিরাট ভূমিকা রেখেছিল। ঘটনাটা কি জানার জন্য বইটি পড়ি। বইটি পড়ে আরেকটি বই ইস্যু করি, অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি অনেক দিন ধরে পাঠোদ্ধার করা যাচ্ছিল না। এক ইংরেজ সাহেব শিলালিপির পাঠোদ্ধার করেন। এই দুটি বই পড়ার পর আমি মায়াদের ভাষা পাঠোদ্ধারের চেষ্টা বিষয়ক আরেকটি বই ইস্যু করি। এই থেকেই কি আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ানের ধারণা হয়েছে আমি প্রাচীন ভাষার একজন গবেষক। আমি যদি প্রাচীন ভাষার গবেষক হইও, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান আমার অনুমতি ছাড়া আমার নাম ঠিকানা কাউকে দিতে পারে না। এইসব বিষয়ে আমেরিকায় নিয়মকানুন খুবই কঠিন। আমি ঠিক করলাম লাইব্রেরিয়ানকে ব্যাপারটা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করা হল না, কারণ আমি তখন খুবই ব্যস্ত। মানুষ তার এক জীবনে নানান ধরনের ব্যস্ততায় জড়িয়ে যায়। পিএইচডি থিসিস প্রস্তুতকালীন ব্যস্ততার সঙ্গে অন্য কোনো ব্যস্ততার তুলনা চলে বলে আমি মনে করি না। একটা চ্যাপ্টার লিখে প্রফেসরকে দেখাই, তিনি পুরোটা কেটে দেন। আবার লিখে নিয়ে যাই, আবারও কেটে দেন। আমি ল্যাবরেটরি রেজাল্টের যে ব্যাখ্যা দেই সেগুলো তার পছন্দ হয় না। তিনি যেসব ব্যাখ্যা দেন তা আমার পছন্দ হয় না। চলতে থাকে ধারাবাহিক কাটাকুটি খেলা। মাঝে মাঝে রাগারাগিও হয়। যেমন একদিন আমার প্রফেসর বললেন, আহমেদ, তোমাকে তো বেশ বুদ্ধিমান মানুষ হিসেবেই জানতাম, এখন তোমার থিসিস পড়তে গিয়ে মনে হচ্ছে তোমার আইকিউ এবং মিডিয়াম সাইজের কড মাছের আইকিউ কাছাকাছি, মাছেরটা বরং কিছু বেশিই হবে তোমার চেয়ে। প্রফেসরের এই ধরনের কথাবার্তায় খুবই মন খারাপ হয়। অ্যাপার্টমেন্টে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করি, ভাত না খেয়ে থালা বাসন ছুঁড়ে মারি। থিসিস লেখার সময় পিএইচডি স্টুডেন্টদের এই আচরণ খুবই স্বাভাবিক। আমেরিকার ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর এই বিষয়ে একটি স্ট্যাটিস্টিক্সও আছে। তারা দেখিয়েছে বিবাহিত ছাত্রদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার পিএইচডি করার সময় সবচেয়ে বেশি, শতকরা 53। এই 53 এর ভেতর 97% বিবাহ বিচ্ছেদ ঘটে যখন ছাত্ররা তাদের থিসিস লেখা শুরু করে। প্রতিদিন যে হারে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে তাতে মনে হয় আমি ওই স্টেজে দ্রুত চলে এসেছি। একদিন ঝগড়া চরমে উঠল। আমার কন্যার মাতা আমাকে হতভম্ব করে কন্যার হাত ধরে এয়ারপোর্টের দিকে রওনা হলো। সে নাকি নিউ ইয়র্কের দুটো টিকিট কাটিয়ে রেখেছে, আসছে 2 মাস সে নিউ ইয়র্ক তার মামার কাছে থাকবে। আমার থিসিস লেখা শেষ হবার পর সে ফিরবে। যদি কোনো কারণে থিসিস লেখা শেষ না হয় তাহলে আর ফিরবে না। আমি রাগ দেখিয়ে বললাম, খুবই ভালো কথা, তোমাদের আরো আগেই যাওয়া উচিত ছিল। হু কেয়ার্স, গো টু হেল। গো টু হেল গালিটা তখন নতুন শিখেছি, যখন তখন ব্যবহার করি এবং অত্যন্ত ভালো লাগে। বাংলা ভাষায় জাহান নামে যাও, এর চেয়েও লাক্সারি মনে হয় বিষয়টা। ব্যাচেলর জীবন হচ্ছে সর্বোত্তম, এই জীবনে আছে মুক্তির আনন্দ। এ ধরনের অতি উচ্চ ভাব নিয়ে প্রথম রাতটা কাটলো আমার। দ্বিতীয় রাত আর কাটতে চায় না। আমি সময় কাটাবার জন্য রাত 11টায় এরিক স্যামসনকে টেলিফোন করলাম। হ্যালো এরিক।
Yes, may I know who is speaking?
আমি নাম বললাম। আমার মনে হলো অপর প্রান্তে এরিক আনন্দের অতিসাজ্যে শূন্য লাভ দিল, যেন দীর্ঘদিনের অদর্শনের পর হারানো বন্ধুকে ফিরে পেয়েছে। উচ্ছ্বাস বাদ মানছে না। আমেরিকানদের এ ধরনের উচ্ছ্বাসের সবটাই সাধারণত মেকি হয়ে থাকে। আমার মতো বোকা বিদেশিরা এতে বিভ্রান্ত হয়। যাই হোক, আমাদের মধ্যে কথাবার্তা যা হলো তা মোটামুটি এরকম।
আহমেদ, তুমি কেমন আছো?
খুবই ভালো আছি, তবে এই মুহূর্তে মনটা একটু খারাপ।
কেন জানতে পারি কি? যদি কোনো অসুবিধে না থাকে।
কোনো অসুবিধা নেই, রাগ করে আমার স্ত্রী নিউ ইয়র্ক চলে গেছে। যাবার আগে জানিয়েছে 2 মাসের ভিতর সে ফিরবে না।
তুমি নিশ্চিত থাকো যে 3 দিনের মধ্যে তোমার স্ত্রী ফিরে আসবে। মন খারাপের কারণেই তুমি আমাকে টেলিফোন করেছো, নাকি অন্য কোনো কারণ আছে?
তোমার প্রাচীন লিপির পাঠোদ্ধারের কিছু হয়েছে কিনা জানার আগ্রহ হচ্ছে।
এখনো কিছু হয়নি।
চেষ্টা চালিয়ে যাচ্ছ?
সাংকেতিক কোড ভাঙতে পারে এমন একটা সফটওয়্যার সন্ধান পেয়েছি, দাম একেবারে ধরা ছোঁয়ার বাইরে, কিনতে পারছি না। তবে মনে হয় কিনে ফেলবো। তোমার কি কি ধারণা কেন উচিত?
তুমি যদি পুরোপুরি নিশ্চিত হও যে সফটওয়্যার তোমার লিপির পাঠোদ্ধার করবে তাহলে কিনে ভালো, আর যদি সন্দেহ থাকে তাহলে কেনা ঠিক হবে না, কারণ এই সফটওয়্যারের তখন আর কোনো উপযোগিতা নেই।
আমিও তাই ভাবছি। তোমাকে তোমার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
এই পর্যন্ত কথাবার্তার পর আমি টেলিফোন রেখে ঘুমাতে গেলাম। তার পাঁচ মিনিটের মাথায় এরিকের টেলিফোন পেলাম।
হ্যালো আহমেদ।
হ্যাঁ বলো।
তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি বলে দুঃখিত। কথাটা হচ্ছে আমি সিয়াটলে যাব, ফার্গো সিটি পার হয়ে যেতে হবে। তোমার হাতে যদি অবসর থাকে তাহলে ভাবছি যে এক রাত থাকবো ফার্গো সিটিতে, তোমার সঙ্গে গল্প করা হবে এবং তুমি প্রাচীন লিপিটা ইচ্ছা করলে দেখতেও পারো।
আমি বললাম, প্রাচীন লিপি দেখার জন্য আমি ছটফট করছি। এরিক স্যামসনের সঙ্গে ফার্গো হোটেলে দেখা হলো। তিনি একজন প্রৌঢ়। আমেরিকান প্রৌঢ়দের বয়স বোঝা মুশকিল, 50-70 হতে পারে, বেশিও হতে পারে। সে আমাকে জড়িয়ে ধরে আমেরিকান কায়দায় অনেক উচ্ছ্বাস প্রকাশ করলো। গিফট র‍্যাপে মুড়ে সে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। আমি সেই গিফট হাতে নিয়ে আমেরিকান কায়দায় অনেক উচ্ছ্বাস প্রকাশ করলাম। এরকম একটা ডায়েরি আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কয়েকবার দোকানেও দেখেছি, কিন্তু কেন জানি শেষ পর্যন্ত কেনা হয়নি। এ ধরনের রুটিন কথাবার্তা বললাম আমার অতিথি, সেই হিসেবে আমি তাকে রাতে আমার অ্যাপার্টমেন্টে খেতে নিয়ে গেলাম এবং বললাম, তুমি খাওয়া দাওয়া করো, তারপর আমরা গল্পগুজব করব। সবচেয়ে ভালো হয় রাতে যদি তুমি হোটেলে ফিরে না যাও। বাঙালিরা হোটেল পছন্দ করে না, তারা যেখানেই যায় বন্ধু খুঁজে বেড়ায়। বন্ধু না পেলে দেশের মানুষ খোঁজে, হোটেল খোঁজে না। আমেরিকানদের স্বভাব উল্টা, তারা প্রথমে হোটেল খোঁজে। তারপরেও এরিক স্যামসন আমার ঘরে থাকতে রাজি হয়ে গেল। আমার রাধা অখাদ্য ডাল ভাত এবং ডিম ভাজা দিয়ে তৃপ্তি করে খেল। ডাল খেয়ে বলল, এত চমৎকার স্যুপ সে অনেক দিন খায়নি, তাকে যেন এই স্যুপের রেসিপি দেওয়া হয়। খাওয়া শেষ করে আমরা গল্প করতে গেলাম। কথক এরিক স্যামসন, আমি শ্রোতা। আমেরিকানরা গল্প ভালো বলতে পারে না, কিন্তু এরিক দেখলাম ভালোই গল্প করে। কোন আমেরিকানের মধ্যে আমি গল্প বলার এমন স্টাইল দেখিনি।
আহমেদ, তোমাদের পূর্বদেশীয় ভদ্রতার কথা আমি বইপত্রে পড়েছি, বাস্তবে দেখার সুযোগ আগে হয়নি, আজ দেখলাম তুমি আমার জন্য রান্না করেছো, হোটেল থেকে আমাকে নিয়ে এসেছো এবং তোমার অ্যাপার্টমেন্টে আমাকে থাকতে বলছো, আমি খুবই আনন্দ পেয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আদরে আমরা আমেরিকানরা অভ্যস্ত না। আমার খানিকটা অস্বস্তি অবশ্য লাগছে, কিন্তু ভালো লাগছে অনেক বেশি। যাই হোক, আমি প্রাচীন লিপি বিষয়ে গল্পটা এখন তোমাকে বলবো এবং মূল লিপিটা তোমাকে দেখাবো। এই লিপি বিষয়ে আমার এত আগ্রহ কেন তা গল্পটা না শুনলে তুমি ধরতে পারবে না।
Number one for entertainment. ABC Radio, only for you.
Kuasha.
এই গল্পের প্রায় সবটা জুড়েই আছে আমার স্ত্রী ক্যারোলিন। কাজেই এখন আমি যা করব তা হল ক্যারোলিনের গল্প বলব। পৃথিবীর সব দেশেই বন্ধু বান্ধবের কাছে স্ত্রীর গল্প করা অরুচির পর্যায়ে পড়ে, তারপরেও বাধ্য হয়ে আমাকে তার গল্প করতে হচ্ছে। আমি ক্যারোলিনকে বিয়ে করি যখন আমার বয়স মাত্র 23। আমেরিকান পুরুষরা দুই ভাগে বিভক্ত, এক ভাগ বিয়ে করে খুবই অল্প বয়সে, আর এক ভাগ বিয়ে করে মধ্য বয়স পার করে। আমি প্রথম দলের। ক্যারোলিন ইউনিভার্সিটিতে আমার সঙ্গেই পড়ত। আমরা ক্লাসের সব ছেলেমেয়েরা তাকে খুবই ভয় চোখে দেখতাম, কারণ সে ছিল ভয়াবহ ধরনের ভালো ছাত্রী। শুধু আমরা ছাত্রছাত্রীরা না, শিক্ষকরা তাকে খুব সমীহের চোখে দেখতেন, অথচ সে ছিল খুবই বিনয়ী। ক্লাসে এসে শেষের সারির চেয়ারের একটিতে মাথা নিচু করে বসে থাকত সে। শিক্ষকরা কোনো প্রশ্ন করলে সে কখনো জবাব দেবার জন্য হাত তুলত না। তাকেও শিক্ষকরা কখনো প্রশ্ন করতেন না, কারণ তারা ধরে নিয়েছেন এমন কোন প্রশ্ন তাকে করা যাবে না যার উত্তর তার জানা নেই। এ ধরনের মেয়েদের সঙ্গে আগ বাড়িয়ে কেউ কথা বলে না, তাদের সঙ্গে ডেট করা তো অকল্পনীয় ব্যাপার। ক্যারোলিনকে আমরা দূরে সরিয়ে রাখতাম। আমেরিকান সোসাইটি অতি স্মার্ট তরুণী পছন্দ করে না। স্মার্ট শব্দটি আমি মেধা অর্থে ব্যবহার করছি। যাই হোক,
একদিন কি হয়েছে বলি, টার্ম পেপার জমা দিতে হবে। আমি পেপার লেখার জন্য লাইব্রেরিতে গিয়েছি, হঠাৎ দেখি লাইব্রেরির এক কোনায় কেরোলিন মাথা নিচু করে বসে আছে। তার সামনে বেশ কিছু বই, একটা পেপার কাপে কফি, ন্যাপকিনের উপর একটা স্যান্ডউইচ রাখা, স্যান্ডউইচের পাশে একটা আপেল, তার দুপুরের খাবার এগুলো। আমি কি মনে করে যেন তার পাশে দাঁড়িয়ে বললাম, হ্যালো কেরোলিন। সে চমকে উঠে দাঁড়ালো, তার হাতের ধাক্কা লেগে কফির কাপ উল্টে পড়ল। আমি বললাম, আমি দুঃখিত, তুমি বোধহয় আমাকে চিনতে পারছো না, তুমি তো ক্লাসে ব্ল্যাকবোর্ড ছাড়া কোনো দিকে তাকাও না। আমি যেহেতু ব্ল্যাকবোর্ড না, আমাকে চেনার কথাও তোমার না। কেরোলিন মাথা নিচু করে বলল, আমি তোমাকে চিনি, তোমার নাম এরিক, তুমি গতকাল একটা নীল ব্লেজার পরে ক্লাসে এসেছো, তার আগের দিন ইয়েলো স্ট্রাইপের ফুল হাতা শার্ট পরেছো, তার আগের দিন সাদা জাম্পার। আমি হতভম্ব হয়ে কেরোলিনের দিকে তাকালাম, নিজের বিস্ময়ের ধাক্কা একটু সামলে নিয়ে বললাম, ক্লাসে কোন ছাত্র কি পড়ে আসে তাকে তুমি জানো? কেরোলিন নরম গলায় বলল, জানি। পেপার কাপ থেকে কফি গড়িয়ে পড়ে টেবিল নষ্ট করছিল। কেরোলিন টেবিলে রাখা বইপত্র সরাতে গিয়ে সব এলোমেলো করে দিল। আমি বললাম, যেহেতু তোমার দুপুরের খাবার আমি নষ্ট করেছি, রাতের ডিনারটা কি আমি কিনে দিতে পারি? ক্যান আই আস্ক ইউ ফর এ ডেট? কেরোলিন চুপ করে রইল। আমি বললাম, তোমার যদি অন্য কোনো পরিকল্পনা না থাকে তাহলে এসো, আমরা রাতে একসঙ্গে ডিনার করি। কেরোলিন হ্যাসুচক মাথা নাড়ল। আমি বললাম, ঠিক 7টায় তুমি কান্ট্রি কিচেন রেস্তোরাঁয় চলে এসো। কান্ট্রি কিচেন চেনো তো? সাউথ বুলেভার্ড। কেরোলিন বিড়বিড় করে বলল, আমি চিনি। তাহলে সন্ধ্যা 7টায় তোমার সঙ্গে দেখা হবে কান্ট্রি কিচেন রেস্তোরাঁয়। আমি 7টার সময় উপস্থিত হলাম। আমি কেরোলিনকে দেখে হোঁচটের মতো খেলাম, সে খুবই সেজেগুজে এসেছে, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সুন্দর করে চুল বাঁধা, লাল স্কার্ট এবং সবুজ টপসে তাকে লাগছে ইন্দ্রাণীর মতো। এই মেয়ে যে সাজতে পারে এবং এতটা সেজে রেস্তোরাঁ আসতে পারে, আমি তা কখনো কল্পনা করিনি। আমি বললাম, তোমাকে ওই পোশাকটা চমৎকার লাগছে। কেরোলিন ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। ডিনার খেতে খেতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম, যেমন এক, কেরোলিন বড় হয়েছে হোমে, তার বাবা মাকে সে জানে না। দুই, আজ যে পোশাক সে পরে এসেছে তা আজই কেনা, স্কার্ট টপস এবং জুতো কিনতে লেগেছে $311। তিন, আজ সে জীবনের প্রথম ডেটে এসেছে, তাকে কখনো কোনো ছেলে ডেটে আসার জন্য নিমন্ত্রণ করেনি। চার, পড়াশোনা করতে তার একেবারেই ভালো লাগে না, কিছু করার নেই বলেই সে পড়াশোনা করছে, যদি কিছু করার থাকতো তাহলে অবশ্যই পড়াশোনা করত না। পাঁচ, তার সঙ্গে আমার মতো সফটলি কোনো ছেলের আগে কথা বলেনি। আমি অভিভূত হয়ে গেলাম। ডিনারের মাঝামাঝি এসে আমার মনে হলো, এই মেয়েটি সারাক্ষণ আমার চোখের সামনে না থাকলে আমি বাঁচব না, আমি আমার বাকি জীবন এই মেয়েটির লাজুক মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারব। আমি পুরোপুরি ঘোরের মধ্যে চলে গেলাম। পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটি যেন আমার সামনে বসে আছে, যেন তাকে আমি শুধু আজ রাতের ডিনারের সময়টুকু পেয়েছি। ডিনার শেষ হলে সে চলে যাবে, আর তাকে পাব না। এরিক দম নেবার জন্য থামল। আমি বললাম, এ পৃথিবী একবার পায় তাকে, কোনোদিন পায় না কো আর। এরিক বলল, তার মানে? আমি হাসতে হাসতে বললাম, তোমার অবস্থার কথা ভেবেই হয়তো আমাদের দেশের এক বাঙালি কবি লাইনগুলি লিখেছিলেন। কবির নাম কি? কবির নাম জীবনানন্দ দাস। তুমি অবশ্যই সেই কবিকে আমার অ্যাপ্রিসিয়েশন পৌঁছে দেবে। তিনি জীবিত নেই, কবিতার লাইনগুলি তার জন্য প্রযোজ্য হয়ে গেছে। যাই হোক, তুমি গল্প শেষ করো, আমার ধারণা সেই রাতেই তুমি মেয়েটিকে প্রপোজ করো। তোমার ধারণা 100% সত্যি, আমেরিকান ছেলেরা মাঝে মধ্যে খুব নাটকীয় কায়দায় প্রপোজ করে, যেমন মেয়েটির সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে দু হাত মুঠো করে প্রার্থনার ভঙ্গি করে বলে, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হবার জন্য প্রার্থনা করছি। তুমি তাই করলে? হ্যাঁ, ডিনার শেষে তাই করলাম। কেরোলিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আমাদের চারিদিকে লোক জমে গেল, হাততালি পড়তে লাগলো, এবং কান্ট্রি কিচেন রেস্তোরাঁর মালিক রবার্ট উঁচু গলায় বলল, এই আনন্দময় ঘটনা স্মরণীয় করে রাখার জন্য কান্ট্রি কিচেনে উপস্থিত সবাই এক গ্লাস করে ফ্রি রেড ওয়াইন পাবে। আনন্দের একটা জোয়া শুরু হয়ে গেল। তোমরা পরদিন বিয়ে করলে? আমেরিকায় হুট করে বিয়ে করা যায় না, বিয়ের লাইসেন্স করতে হয়, সেই লাইসেন্সের জন্য ডাক্তারি পরীক্ষা লাগে। আমরা ঠিক এক মাস দশ দিনের মাথায় বিয়ে করলাম। বিয়ে মানেই বিরাট ঘটনা। আমার জন্য তা ছিল অস্তিত্ব ভুলিয়ে দেবার মতো ঘটনা। আমার আনন্দের সীমা রইল না। মাঝে মাঝে ইচ্ছে করত হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় নেমে পড়ি, সবাইকে বলি হ্যালো হ্যালো হ্যালো, কেরোলিন নামের মেয়েটি আমার, শুধুই আমার। মাঝে মাঝে রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতাম, ঘুম ভাঙলে কি করতাম জানো, কেরোলিনের দিকে তাকিয়ে থাকতাম, তার ঘুম ভাঙাতাম না, শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকার জন্য জেগে থাকতাম। আমার পাগলামির গল্প কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কেরোলিনকে দেখতে ইচ্ছে করছে। আমার কাছে তোর ছবি আছে, গল্পটা শেষ হোক তোমাকে দেখাবো। থ্যাংক ইউ। আমার পাগলামি দেখে কেরোলিন খুব হাসলেও সে নিজে কিন্তু কম পাগলামি করেনি। যেমন ধরো, সে ইউনিভার্সিটি ছেড়ে দিল, তার মতো ছাত্রী পড়াশোনা ছাড়তে পারে এটা ভাবাই যায় না। তার যুক্তি হচ্ছে পড়াশোনা চালিয়ে গেলে সে আমার দিকে নজর রাখতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না। তার কাছে আমি ছাড়া পৃথিবীর সবকিছুই গুরুত্বহীন। তার বিষয়ে খুব মজার ব্যাপার আছে, সেটা বলছি, প্লিজ হাসতে পারবে না। তুমি নিশ্চিত থাকো আমি হাসবো না। ও ঘুমাতো খুবই অদ্ভুত ভঙ্গিতে, সে তার পা দিয়ে আমার পা পেঁচিয়ে একটা গিট্টুর মতো করে ফেলত। মজার তো। আমি তার নাম দিয়েছিলাম প্রিন্সেস নট, বাংলা ভাষায় এটা হবে গিট্টু কুমারী। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমরা আমেরিকার সবচেয়ে সুখী দম্পতি। শুধু আমেরিকায় বলছো কেন, আমরা ছিলাম এই পৃথিবীর সবচেয়ে সুখী স্বামী স্ত্রী। ছিলাম মানে কি? কেরোলিন কোথায়? বিয়ের দু বছরের মাথায় সে মারা যায়। আই এম সরি, বিয়ের এক বছর আট মাসের দিন তার ক্যান্সার ধরা পড়ে, খারাপ ধরনের স্নায়ুতন্ত্র ক্যান্সার। কি কষ্ট যে সে করেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। শেষের দিকে এমন হলো আমি চার্চে গিয়ে বলতে বাধ্য হলাম, হে ঈশ্বর, তুমি কেরোলিনের প্রতি করুণা করো, যেখান থেকে সে এই পৃথিবীতে এসেছে তাকে সেখানে নিয়ে যাও, রোগ যন্ত্রণা থেকে তাকে মুক্তি দাও। রোগটা তার মস্তিষ্কে ছড়িয়ে গেল, সে কাউকে চিনতে পারত না, আমাকেও না। তার কাছে গিয়ে কেরোলিন কেরোলিন বলে ডাকলে সে শুধু চোখ তুলে তাকাত, সেই দৃষ্টিতে পরিচয়ের আভাস মাত্র থাকত না। এরিক দীর্ঘনিশ্বাস ফেলে বলল, আহমেদ, আমার গল্প শেষ হয়েছে, এখন ভালো করে কফি বানাও, কফি খেয়ে শুয়ে পড়ব, ঘুম পাচ্ছে। আমি বললাম, লুপ্ত প্রাচীন লিপির ব্যাপারটা কিন্তু এখনো আসেনি। এরিক বলল, যে লিপির কথা বলছি ওটা কেরোলিনের লেখা, মৃত্যুর দুদিন আগে ইশারায় জানালো যে সে কিছু লিখতে চায়। আমি তাকে কাগজ কলম দিলাম, সে সারা দিন শুয়ে শুয়ে লিখল, সন্ধ্যাবেলা লেখা শেষ হলো, আমাকে লেখা কাগজটা দিয়ে কোথায় চলে গেল। তার দুদিন পর তার মৃত্যু হয়। সাংকেতিক ভাষায় লেখা কোনো চিঠি? হ্যাঁ। সাংকেতিক ভাষায় লেখার দরকার কেন পড়ল? আহমেদ, সেই তো আমি বলতে পারবো না, ক্যান্সারের আক্রমণে তার মস্তিষ্ক এফেক্টেড হয়েছিল, তার কারণ হতে পারে কিংবা অন্য কিছুই হতে পারে। লিপির পাঠোদ্ধার করা গেলেই ব্যাপারটা জানা যাবে, কিংবা এমনও হতে পারে যেটা আসলে কোনো লিপি নয়, কাগজে আঁকা বুকি কাটা। কেরোলিন আমাকে দিয়ে গেছে যেন এই লেখার রহস্য উদ্ধার করতে গিয়ে আমার জীবন কেটে যায়, আমি তাকে হারানোর কষ্ট ভুলে থাকতে পারি। কেরোলিন মারা গেছে একুশ বছর আগে, এই একুশ বছর ধরে আমি এই চিঠিটার রহস্য উদ্ধার করার চেষ্টা করছি। মানুষ ক্লান্ত হয়, আমি ক্লান্ত হই না। কেন ক্লান্ত হই না বলতো? বলতে পারছি না, ক্লান্ত হই না কারণ আমার মনে হয় কেরোলিন একটু দূরে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে আছে, দেখছে আমি তার রহস্য ভাঙার চেষ্টা করছি কিনা, হাল ছেড়ে দিচ্ছি কিনা। তুমি আর বিয়ে করনি? না, বিয়ে করিনি। আমি বললাম, যদি তুমি কখনো এই সাংকেতিক লিপির অর্থ বের করতে পারো তাহলে কি আমাকে জানাবে? কি লেখা আছে আমি জানতে চাচ্ছি না, শুধু জানতে চাই তোমার সাধনা সফল হয়েছে, তুমি সংকেতের অর্থ ধরতে পেরেছ। এরিক বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো আমি যদি পাঠ উদ্ধার করতে পারি তুমি তা জানবে। পিএইচডি ডিগ্রি নিয়ে আমি দেশে ফিরি 1984 সনে। 10 বছর এক নাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করি। লেখালেখির ব্যস্ততা বেড়ে গেলে বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। ইউনিভার্সিটির ঠিকানায় চিঠিপত্র জমা হয়, আমি আনতে যাই না। গত ফেব্রুয়ারি মাসে পেনশন সংক্রান্ত জটিলতার জন্য ইউনিভার্সিটিতে গিয়েছি, দেখি কয়েক বছরের 400-500 চিঠি। বিদেশ থেকে আসা চিঠিগুলি আলাদা করে বাসায় নিয়ে এলাম। একটা চিঠি এসেছে এরিক স্যামসনের আইনজীবীর কাছ থেকে। আইনজীবী জানাচ্ছেন তার ক্লায়েন্ট এরিক স্যামসন নিউমোনিয়ায় মারা গেছেন। ক্লায়েন্টের নির্দেশ মতো আমাকে জানাচ্ছেন যে এরিক স্যামসন মৃত্যুশয্যায় লিপির পাঠ উদ্ধার করেছেন।
বন্ধুরা, এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প লিপি, যা পড়ে শোনালো সেতু, এবং আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2, যেখানে চলছে কুয়াশা, এবং সাথে আছি শারমিন। আর এখন চলে যাচ্ছি আমাদের মূল কাহিনী শুনতে, যা একটু পরে শুরু হতে যাচ্ছে। আজকের গল্পটি লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, এবং কাহিনীটির নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফত আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন খালিদ। তো চলে যাচ্ছি আজকের গল্পের প্রথম পর্ব শুনতে, তারপর আবার ফিরে এসে কথা হবে। সঙ্গেই থাকবেন, আপনার সাথে আছি আমি শারমিন, আর আপনি আছেন কুয়াশায়। কখনো কখনো পাপ বা অপরাধ করার প্রবণতা মানুষের মনে কুৎসিত কালো ছায়া ফেলে, যে ছায়া সরিয়ে মানুষ হয়তো সাময়িকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ সৃষ্টির সেরা জীব হিসেবে যে সমস্ত গুণাবলী মানুষকে প্রকৃতি দিয়েছে তার অন্য কোন সৃষ্টিকে দেয়নি। কাজেই নৈতিক অবক্ষয়ের দোহাই না দিয়ে মানুষই পারে সুন্দর এবং স্বচ্ছ চিন্তা করতে। তার জন্য শুধু ইচ্ছে শক্তির প্রয়োজন। যে ভয়ঙ্কর শব্দগুলো অন্যায় ডিকশনারিতে স্থান পায়, আসুন আমরা সেই অন্যায় অপরাধের ডিকশনারিটা বন্ধ করে দিই। পৃথিবীতে সুন্দরের সঙ্গে বাঁচার জন্য নিজেকে এবং নিজের চিন্তাধারাকে একটুখানি বদলে প্রকৃতির দারুণ সব রঙিন রঙে মনকে রাঙাই। যে রং মানুষের কুচ্ছিত কালো রঙকে ছাপিয়ে মানুষকে করে দেয় শুদ্ধ এবং অনেক বেশি স্বপ্নময়। আমি নিজে যদি অপরাধ বা পাপ থেকে দূরে থাকি, তবে আমার পাশের আরেকজনও দূরে থাকবে। এভাবেই সমাজ পাপমুক্ত হবে। সমস্ত অন্যায়, অবিচার, অপরাধ, অন্ধকার, অহিংসা, অবিশ্বাস, অসামাজিক পাপ সবকিছু শাস্তি পাক চিরতরে, এবং মানুষকে শুদ্ধ চিন্তার শক্তি যোগাক। মানুষ হিসাবে এটাই আমাদের কাম্য। চলে যাচ্ছি আজকের মূল কাহিনীতে। অন্য বৃহস্পতিবারগুলোতে ঘড়ির কাঁটা যেন দ্রুত দৌড়াতে থাকে, অথচ আজ মনে হচ্ছে এক জায়গায় আটকে আছে। ইস, কখন যে 2টা বাজবে! অফিস থেকে বের হয়ে আবার একটু কেনাকাটাও করতে হবে, তারপর রুমে গিয়ে একটু রেস্ট, তারপর সোজা স্টেশন। তিথি প্রতি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার বাড়ি যায়। তিথির বাড়ি চিটাগাংয়ে, কিন্তু পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, কাজেই ঢাকা টু চিটাগাং ট্রেন জার্নি তিথির কাছে ডাল ভাত। যদিও বাসে যেতে সময় কম লাগে, কিন্তু তিথি বাস জার্নি করলে অসুস্থ হয়ে যায়। অথচ ট্রেন জার্নিটা তিথির এত ভালো লাগে যে মাঝে মাঝে মনে হয় ট্রেনের কামরাটা ভাড়া নিয়ে ট্রেনেই থেকে যাওয়া যাক। তিথির মা অবশ্য বলে তিথিকে পেটে নিয়ে তিনি অসংখ্যবার ট্রেন জার্নি করেছেন, তাই তিথির ট্রেন জার্নিটা এত পছন্দের। সে যাক, তিথি অ্যাট ফার্মে জয়েন করেছে সবে 7 মাস 25 দিন, 6 মাস প্রফেশনাল পিরিয়ড, তাই ছুটি নেওয়ার প্রশ্নই আসে না। তবে আজ মনে মনে ঠিক করেছে, বসের কাছে কোনো এক ফাঁকে শনিবারটা ছুটির ব্যাপারে কথা বলবে। লিভ অ্যাপ্লিকেশন লিখে রেখেছে, ছুটি পেলেই তারিখ লিখে প্রিন্ট আউট করে দিয়ে দেবে তিথি। তিথির রিপোর্টিং বস একজন মহিলা, ইন্দ্রাণী সেন, ভীষণ রকম কাজ পাগল এবং ধারালো বুদ্ধি সম্পন্ন, সবাই তাকে ভয় পায়। কিন্তু তিথির বেশ ভালো লাগে ভদ্রমহিলাকে। মাঝে মাঝে এমন সব মজার কথা বলেন যে অবাক লাগে। এই কথা ইন্দ্রানিশনের মুখ থেকে বেরোচ্ছে, সত্যি মানুষ কত বিচিত্র। তিথি যখনই শনিবার ছুটির বিষয়টা বলবে ভেবেছিল, তখনই ইন্দ্রানিশন বললেন, তিথি তোমার একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তুমি অযথা ছুটির জন্য ঘ্যান ঘ্যান করো না, আর দেখো বাকিদের এমন ভাবে ছুটি চাইতে আসে যেন ছুটি আমার নিজের ব্যক্তিগত সম্পদ বলে আমি দিতে চাইছি না। কোনো মানে হয় বলো? সবকিছুর একটা নিয়ম আছে, তাই না? দু একবার ইমার্জেন্সি সেটা আলাদা কথা, তাই বলে প্রতি বৃহস্পতিবারই আজগুবি অজুহাতে কারো না কারো ছুটির আবেদন? এটা কি মামা বাড়ির আবেদন নাকি? অদ্ভুত। যারা বেশি ছুটি কাটায় আমার ধারণা তারা স্কুলে নিয়মিত যেত না, কারণ নিয়মিত স্টুডেন্টসদের অফিসে নিয়মিত করার কথা। আরে আমার তো উইকেন্ডে তো অস্থির লাগে অফিসের জন্য। আজকাল পাঁচতলা বিল্ডিং এ স্কুল এসি রুমের মধ্যে গেম খেলার ব্যবস্থা, খেলার মাঠ, দৌড়ছাপ সব বিলুপ্ত। গোড়া থেকে ছেলে মেয়েগুলোকে সব ফার্মের মুরগির মতো জীবনযাপনে অভ্যস্ত করে দিচ্ছে। অলস জাতি। যাই হোক, এক গাদা জ্ঞান বাক্য শূন্য তিথি। এত কথার মূল কথা হচ্ছে তিথি ছুটির কথাটা বলতেই পারল না, কাজে শনিবার সকালে ঢাকা পৌঁছে অফিস ধরতেই হবে, এটাই ফাইনাল। সেই কবে থেকে কথা হচ্ছে বৃহস্পতিবার হাফ অফিস ফুল ডে করে দেবে এবং শনিবারটা ছুটি করে দেবে, অথচ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আটকে আছে। বিরক্ত লাগে, কি আর করা। অজ্ঞতা বিরক্তির উপর একটা প্রফেশনাল হাসির প্রলেপ দিয়ে ইন্টারন্যাশনাল রুম থেকে বের হলো তিথি।
কিরে, নিউজ কি? ধুর, ছুটির কথা তো তুলতেই পারলাম না,
আমি আগে থেকে জানতাম।
উফ, মেজাজ খারাপ করিস না তো।
নে এক গ্লাস পানি খা, তারপর বুক ভরে লম্বা একটা শ্বাস নে।
খুবই রাগ হচ্ছে জানিস?
হ্যাঁ জানি তো। তার চেয়ে এক কাজ কর না, বাসে করে চলে যা, তাড়াতাড়ি পৌঁছে যাবি।
না রে, বাসে করে গেলে আমি ভীষণ অসুস্থ হয়ে যাই।
তুই বাসে বমি করিস? শোন তিথি, তোকে কোনো ইয়াং ছেলে কোনোদিন পলিসিন দিয়েছে বাসের মধ্যে?
সেতু, এবার তুই সত্যি সত্যি মার খাবি কিন্তু।
সরি দোস্ত, তোর মুড ঠিক করতে চাইছিলাম। সামনের সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার ছুটি আছে, তখন বাড়ি যাস।
ভুলে গেলি, কাল বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি।
ও হ্যাঁ, তুই তো বলেছিলি, তাহলে তো যেতেই হবে।
বাবা মাকে সারপ্রাইজ দেবো বলে কিচ্ছু বলিনি বাড়িতে।
প্রায় দেড়টা বেজে গেছে, আর আধা ঘন্টার মধ্যেই তো বের হব।
আমার সঙ্গে একটু চল, আরং যাব, বাইরে লাঞ্চটা সেরে নেব।
ওকে, নো প্রবলেম।
মায়ের জন্য আরং থেকে একটা সিল্কের শাড়ি, বাবার জন্য সিল্কের পাঞ্জাবি, আর দুজনের জন্য হালকা ব্লু একটা ল্যাম্পশেড কিনল দিদি। সাথে পঙ্কজুদাসের গজলের সিডি, বাবার খুব পছন্দ। আজ রাতের ট্রেনে রওনা হলে শুক্রবার ভোরে গিয়ে পৌঁছাবে দিদি। সারা দিন থেকে রাতের ট্রেনেই আবার ঢাকা ব্যাগ, সকালে অফিস ধরবে, তাই সঙ্গে ছোট একটা ট্রাভেল ব্যাগ নিল আর ল্যাপটপটা, ব্যাস। অফিস থেকে বের হয়ে বাবা মায়ের সঙ্গে তিথি ফোনে কথা বলেছে, কিন্তু এমন ভাবে বলেছে যে কাল যে বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি এটা ওর মাথাতেই নেই। হোস্টেল থেকে বের হয়ে স্টেশনে যাওয়ার আগে আরেকবার ফোন দিয়ে তিথি মাকে বলল সকাল সকাল ঘুমিয়ে পড়বে, টায়ার্ড লাগছে। এর মানে হলো বাবা মা আর ফোন দেবে না, কেননা স্টেশনে পৌঁছানোর পর ফোন এলে বাইরের সাউন্ডে তিথি ধরা পড়ে যাবে, তাই ব্যবস্থা পাকা করে নিল। অবশেষে ট্রেনে চেপে বসল তিথি। ট্রেনের চাকা রেল লাইনের লোহার ঘর্ষণের যে বিস্ময়কর শব্দ, তা কেবল তিথি নয়, প্রায় সব মানুষকে আচ্ছন্ন করে। এমন লোক খুব কম পাওয়া যাবে যে ট্রেনের দুলুনি অপছন্দ করে। তিথির অবস্থাটা এমন যে ঢাকা টু চিটাগাং এর প্রতিটা স্টেশন ওর পরিচিত, এমনকি কোন স্টেশনে কি কি গাছ আছে তাও তিথি চোখ বন্ধ করে বলে দিতে পারবে। এতবার এই পথে যাওয়া আসা করেছে যে জার্নিটা একদমই গায়ে লাগে না। অন্ধকারের বুক চিড়ে রাতে ট্রেনের ইঞ্জিন তার বৈদ্যুতিক বাতি জ্বেলে গন্তব্যের দিকে ছুটছে হু হু করে, সঙ্গে সে জাদুরবাসীর হুইসেল কানে আসছে।
মা, আগে ভেতরে তো আসতে দাও।
এত অবাক হয়েছি যে কি যে বলবো।
বাবা কই?
তোর বাবা হাঁটতে গেছে।
হ্যাপি অ্যানিভার্সারি মাম, আই লাভ ইউ।
থ্যাংক ইউ। আমার সোনা, তোর বাবাকে কালই বলছিলাম, তুই হয়তো এবার কাজের প্রেসারে ভুলেই গেছিস।
তোমার তাই মনে হলো? অবশ্য ভাগ্যিস যে শুক্রবার এই ডেটটা পড়েছে, তা না হলে তো ফেসেই যেতাম। আমার বস ছুটি নিয়ে খুব ঝামেলা করে। তোমার কথা শুনে বাবা তারপর কি বলল?
তোর বাবা বলল তোমার মেয়ের অবশ্যই মনে আছে।
বাবাকে ফোন দাও আর জলদি নাস্তা দাও।
টেবিলে আয়, আর তোর বাবাকে তুই ফোন দে না।
আমি ফোন দিলে আর এত কষ্টের সারপ্রাইজটাই কি থাকবে নাকি?
তাই তো। আচ্ছা আমি ফোন দিচ্ছি, বরং বলি আসার সময় দই নিয়ে আসতে।
না না মা, তুমি কিচ্ছু বলো না, দইয়ের কথা বললে বাবা ঠিক বুঝে ফেলবে, অন্য কিছু একটা বলে চলে আসতে বলো।
এই নাও তোমার চন্দ্রমল্লিকা ফুল আর সঙ্গে দই। দইটা ফ্রিজে রেখো না, ভীষণ ঠান্ডা, ঠান্ডাটা একটু কাটুক, তিথি এসেছে।
মানে তিথির কি আসার কথা নাকি?
সত্যি তোমার মেয়ে আসেনি?
না, বললাম তো।
হাসছো যে?
চন্দ্রমল্লিকার জন্য থ্যাংকস, এখনো মনে করে নিয়ে আসো বলে হাসছি।
কিন্তু ঢাকার ট্রেন তো পৌঁছে গেছে আরো আধা ঘন্টা আগে।
বাবা, হ্যাপি অ্যানিভার্সারি।
দেখলে তো কি বলেছিলাম, তা কাল ছুটি আছে তো?
না বাবা, আজ রাতে ট্রেনে ঢাকা ব্যাক করব।
তোকে ছাড়া একা একা থাকতে আর ভালো লাগে না রে।
তাহলে ঢাকায় চলে আসো না মা, ছোট চাচা তো ওখানেই আছে।
না রে, তোদের ওই ঢাকা শহরে আমি থাকতে পারবো না, এমনিতেই এই শ্বাসকষ্ট নিয়ে এখানে থাকতেই কষ্ট হয়। বরং তোকেই চিটাগাং বিয়ে দিয়ে বাড়িতে রাখবো।
মানে ঘর জামাই? জানো বাবা,
এই তো শুরু হয়ে গেল তোমাদের, মেয়েটাকে একটু রেস্ট নিতে দাও না।
না মা, আমি গোসল সেরে জাস্ট আধা ঘন্টা একটু চোখ বন্ধ করে বাকি সারা সময় তোমাদের সাথে কাটাবো।
তিথির হঠাৎ আসাটা টনিমা আর জাকির সাহেবের আনন্দটা হাজার গুণ বাড়িয়ে দিল। তিথি ওদের ভীষণ আদরের মেয়ে, সবই ইউনিভার্সিটির পাঠ শেষ করে জবে ঢুকেছে। এবার মেয়েটাকে ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি এমন কোন ছেলে পাওয়া যায় যে চিটাগাং এ সেটল। অবশ্যই তিথির পছন্দের কেউ থাকলে সেটা আলাদা কথা, নতুন অফিস, নতুন কলিগ, নতুন বন্ধু বান্ধব, দেখাই যাক না কি হয়। সারা দিন বাবা মায়ের সঙ্গে খুব হইচই করে কাটালো তিথি। উপহারের শাড়ি পাঞ্জাবি দুজনেরই দারুণ পছন্দ হয়েছে, সঙ্গে ল্যাম্পশেড পঙ্কজ দাসের সিডিটা। সন্ধ্যের পর থেকে তিথির মা এক গাদা বক্স গোছাতে বসলো, সবই রান্না করা খাবার, আচার বিস্কিট এইসব হাবি যাবি আর কি। কিন্তু তিথি কিছুতেই নিতে চাইছে না, কারণ যদি ট্রেন লেট করে তাহলে ও সরাসরি স্টেশন থেকে অফিসে ঢুকবে। কেননা ঠিক টাইম থেকে ঘড়ির কাঁটা যদি 2 সেকেন্ডও পার হয়ে যায়, ইন্দ্রাণী সেন সরু চোখে তাকাবে, তিথির এটা ভালো লাগে না। তাছাড়া জরুরি একটা মিটিংও আছে শনিবার।
এই আচারের বয়ামটা অন্তত নিয়ে যা তিথি।
না মা প্লিজ, আমি আমার ব্যাগ একদম ভারী করতে চাই না। তাছাড়া সামনের সপ্তাহে তো আমি আবার আসছি, তখন নিয়ে যাব।
আহা, থাক না, ও যখন চাইছে না থাক, রান্না করা খাবারগুলো ডিপ করে রাখো না।
বাবা চলো চলো, প্রায় 10:45 বেজে গেছে, শিখি চলো।
হ্যাঁ চল চল।
ঢাকায় পৌঁছেই ফোন দিবি কিন্তু।
এত টেনশন করো না তো মা, আমি অফিসে ঢুকে ফোন দিব, আর তোমরা দুজনে দয়া করে রাত জেগে প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিও না।
ঠিক আছে, এবার চল রওনা দেই।
সাবধানে যাস মা।
আসছি মা।
কোন মুহূর্তে ঠিক কি ঘটবে তা যদি মানুষ আগে থেকে জানত তাহলে তো আর বিস্ময় বলে শব্দটাই থাকত না। এত বছর ট্রেন জার্নিতে তিথির সঙ্গে যা হয়নি আজ তাই হল। রাত প্রায় 3:30 দিকে হঠাৎ কুমিল্লা স্টেশনের মধ্যে ঢুকে ট্রেনটা থেমে গেল। ট্রেন থামবে এটা স্বাভাবিক, কারণটা জানা গেল, সামনের কোথাও লাইনের সমস্যা হয়েছে। কতক্ষণে লাইন ঠিক হবে কে জানে। বাস জার্নি হলে সরাসরি ড্রাইভারের সঙ্গে কথা বলে সমস্যাটা জানা যায়, কিন্তু ট্রেনের এই এক সমস্যা। এত বড় ট্রেনটা যিনি চালিয়ে নিয়ে যান তার সঙ্গে আমাদের কারোরই তেমন সাক্ষাৎ হয় না কোনোদিন। যাদের বগি যত পেছনে তাদের কাছে খবর পৌঁছায় তত দেরিতে, এবং মূল খবরের অনেকখানি পলিশ হয়ে অবশিষ্ট যা কানে আসে তা নিয়ে বসে থাকতে হয়, অর্থাৎ অপেক্ষা। অবস্থা বুঝে অনেকেই হয়তো অপেক্ষা করবে, আবার অনেকে অন্য পথে গন্তব্যে পৌঁছবে। এটা নির্ভর করে যার যার কাজের প্রয়োজনীয়তার উপর। কিন্তু তিথি তো বিপদে পড়ে গেল, কি করবে এখন? ট্রেন থেকে শেষে স্টেশনের একটা বেঞ্চে বসলো আর মনে মনে ভাবতে লাগলো কি করবে। সকাল পর্যন্ত বসে থাকবে, দেখে অন্য সবার মতো বাসটাস ধরে ঢাকা রওনা দেবে। এত রাতে কাউকে ফোন দিতেও ইচ্ছে করছে না। এত লোকজনের মধ্যে যদি পরিচিত কাউকে পাওয়া যেত খুব ভালো হতো। বাবা মাকে ফোন দিয়ে অত রাতে টেনশনে ফেলার কোনো দরকার নেই, তাই তিনি ফোনও দিল না, বরং কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করে ভোরের দিকে বাস ধরে ঢাকা পৌঁছে যাবে। আর ততক্ষণে যদি ট্রেন চলে আসে তাহলে তো হলোই, যদি ঢাকা পৌঁছতে দেরি হয়েই যায় তবে ইন্দ্রাণী ম্যাডামকে ফোন দিয়ে বলবে প্রবলেমটার কথা, উনি নিশ্চয়ই বুঝবেন। কিন্তু সমস্যা হচ্ছে তিথিকে একটা ফরেন মিটিং অ্যাটেন্ড করতেই হবে, যদিও সেতু রয়েছে তবে দায়িত্বটা তিথির উপরে বেশি। না, একটা ডিসিশন নিতেই হবে, মিটিংয়ে টাইমলি না যাওয়া মানে বিশ্রী একটা ব্যাপার হবে, নিজের ক্যারিয়ারের উপর প্রভাব তো পড়বেই, তার চেয়ে বেশি কোম্পানির ক্ষতি হবে। এদিকে সামনের লাইন কতক্ষণে ঠিক হবে তা সঠিক তথ্য কেউ দিতে পারছে না। দেখ
এই তো নিমা, ব্যাপার কি বলতো, রাত 8:30 বাজতে চললো তোমার মেয়ে ফোন দিল না, আবার ফোনটাও তো দুঃখিত বলছে।
কতটা পথ জার্নি করে গিয়ে আবার অফিস যাবে, নিশ্চয় সকালে পৌঁছে ফোন বন্ধ করে ঘুমিয়েছে।
কিন্তু 8:30 বাজে, অফিস তো 9:30, এতক্ষণে ঘুম থেকে উঠে পড়ার কথা।
টেনশন করো না তো, ও নিজেই ফোন দেবে বলেছে, ওর সময় মতো ও ঠিকই ফোন করবে। এখন নাস্তাটা সেরে একটু মতিনের নার্সারির দিকে যাও, কয়েকটা ফুলের টব একদম ফাঁকা হয়ে গেছে, তুমি গাছ দেখে আসো, বিকালে দুজন মিলে কিনে নিয়ে আসবো।
না, আজ আর যাচ্ছি না, নিউজটা দেখি একটু, কেমন যেন মনটা খচখচ করছে।
আহা, এমন ভাব করছো যেন তোমার মেয়ে প্রথমবার ট্রেনে একা একা ঢাকা গেল।
না না, তা না, দেশের যা অবস্থা, কখন কোন বিপদ যে হয় বোঝো না তো।
দেশের দোষ দিও না তো, বলো দেশের মানুষের চিন্তা শক্তি, সত্য বলার সৎসাহস, আত্মবিশ্বাস এসব নষ্ট হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য মানুষ অন্যকে অবলীলায় খুন করতে পারে আজকাল।
হ্যাঁ, ঠিকই বলেছো, মানুষের নৈতিক বোধগুলোতে জং ধরেছে, এজন্যই দেশে আজ এত অরাজকতা।
এই তিথির মা, তনিমা, নিউজে দেখলে গত রাতে চিটাগাংয়ের ট্রেন নাকি কুমিল্লা পর্যন্ত গিয়ে আটকে ছিল, সকাল 8:00 লাইন ঠিক হয়েছে, তারপর ওই ট্রেন এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।
কি বলছো, তিথি তো কিছু জানালো না, ফোন দাও তো ওকে।
ফোন তো বন্ধ বলছে।
মানে কি, অফিসে ফোন দাও না একটা, আগে ওর রুমমেট সেতুকে ফোন দাও, মেয়েটা কিছু জানাবে না।
হ্যালো, কে বলছেন শুনতে পাচ্ছি না, হ্যালো হ্যালো, কে বলছেন শুনতে পাচ্ছি না, হ্যালো।
আমি তিথির মা বলছি, তিথি কি রুমে পৌঁছেছে?
ও আন্টি, না ও তো এখনো পৌঁছায়নি, ফোনটা বন্ধ, মনে হয় সরাসরি অফিসেই যাবে, আমি অফিসের কাছাকাছি এসেছি, পৌঁছে ফোন দেব আপনাকে।
কিন্তু ও তো এমন কখনো করে না, একটু জানিও আমাকে।
হয়তো ফোনে চার্জ নেই, টেনশন করবেন না, আমি অফিসে ঢুকেই জানাচ্ছি আপনাকে।
ঢাকায় ট্রেন পৌঁছতে লেট হয়েছে, এই খবরটা টিভিতে দেখার পর থেকে জাকির আর তনিমা অস্থির হয়ে আছে, কারণ তিথির ফোন বন্ধ, কোনো যোগাযোগই হচ্ছে না মেয়েটার সঙ্গে। এদিকে তিথির রুমমেট, অফিস, হোস্টেল, ছোট চাচার বাসায় কয়েক দফা ফোনও করা হয়েছে, কেউ কোনো সঠিক খবর দিতে পারছে না। আশ্চর্য, একটা মেয়ে দিব্যি এইভাবে হাওয়া হয়ে যাবে? তিথি তো এতটা ইরেসপন্সিবল মেয়ে নয় যে ও কোথায় আছে সেটা বাবা মাকেও জানাবে না, কোন না কোনো বিপদে তো নিশ্চয়ই পড়েছে মেয়েটা। সারা দিন কোনো খবর না পেয়ে জাকির সাহেব স্থানীয় থানায় গেলেন পুলিশের সাহায্য নিতে।
বলুন, কি সাহায্য করতে পারি?
দেখুন স্যার, আমার মেয়ে গত রাত থেকে মিসিং, আজ সকালে ওর অফিস করার কথা, কিন্তু
মেয়ের ছবি এনেছেন, ওর বয়স কত?
জি, ছবি এনেছি, আমার মেয়ের বয়স 24 বছর।
রাত ঠিক কয়টা নাগাদ আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়েছিল?
10:45 দিকে আমি স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলাম। রাতের ট্রেনে ঢাকা যাচ্ছিল।
ও, লাস্ট কখন কথা হয়েছে?
এই রাত 12:30 দিকে।
দেখুন, 24 ঘন্টা এখনো হয়নি, কাজেই মিসিং ডায়েরি নেওয়া যাচ্ছে না। তাছাড়া আপনার মেয়ে অ্যাডাল্ট, জেনে বুঝেই আবার কোনো...
দেখুন, আমার মেয়ের তেমন কোনো বিষয় ছিল না। তাছাড়া গত রাতে ট্রেনটা কুমিল্লায় অনেকক্ষণ আটকে ছিল, নিউজ দেখেননি?
আমাদের কাছে এত নিউজ, টিভি নিউজ দেখার প্রয়োজন হয় না। বাই দ্য ওয়ে, আপনার মেয়ের ব্যাপারে আমরা কোনো কিছু করতে পারবো না, কারণ এটা রেল কর্তৃপক্ষের আন্ডারে পড়ে। ওখানকার থানায় গিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে।
তার মানে?
মানে আপনাকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে FIR বা মিসিং ডায়েরি কোনো কিছু একটা করতে হবে, যা করার ওই পুলিশ স্টেশন থেকে করতে হবে।
চিটাগাংয়ের লোকাল থানায় জাকির সাহেব কিছু করতে পারলেন না, কাজে তিনি কুমিল্লায় এসে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কুমিল্লা থানায় একটা মিসিং ডায়েরি করলেন এবং এই ডায়েরি করতে তাকে অনেক জায়গায় ঘোরাঘুরি এবং অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তার চেয়ে বড় কথা, জাকির সাহেব মনে মনে স্বীকার করলেন যে এতকাল শুধু লোকের মুখে শুনত থানা, পুলিশ, আইন আদালত এসব জায়গায় সাধারণ জনগণের জন্য আছে শুধু ভোগান্তি, তাই এবার নিজে হাতে নাতে প্রমাণ পেল। সত্যি আমাদের আইন শাসনের কি এক বেহাল অবস্থা, যা তারা কখনোই এর শরণাপন্ন হননি, তারা ছাড়া অন্যদের বোঝা সম্ভব নয়। এক একটা দিন পার হচ্ছে আর তনিমা জাকির সাহেবের মনে নতুন নতুন ভয়ঙ্কর চিন্তা জন্ম নিচ্ছে। কিভাবে যে দিনের পর রাত, রাতের পর দিন পার হচ্ছে তা শুধু তিথির বাবা মাই জানেন। আর 4 দিন হয়ে গেল তিথি নিখোঁজ, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। জাকির সাহেব আজ আবার কুমিল্লা থানায় এসেছেন, কিন্তু ওসি সাহেব এখনো থানায় পৌঁছেননি।
জাকির সাহেব, আমি আপনাকে ফোন দিতাম,
কোনো সুসংবাদ আছে কি? আমার ওয়াইফকে তো আর কিছুতেই কিছু বোঝানো যাচ্ছে না, খুবই ভেঙে পড়েছে।
দেখুন, কিছু মনে করবেন না, পুলিশ এবং উকিলকে সবসময় সত্য কথাটাই বলাই বুদ্ধিমানের কাজ, এতে দুপক্ষেরই ভালো।
মানে?
মানে রেল কর্তৃপক্ষ থেকে আমরা ওদিনের সিসি ক্যামেরা ফুটেজগুলো হাতে পেয়েছি, কিন্তু কোথাও আপনার মেয়েকে দেখা যায়নি। আমার মনে হচ্ছে অন্য কোনো ঘটনা, যেটা আপনি আমাদের আড়াল করছেন।
আপনার কথা ঠিক বুঝতে পারছি না আমি।
আপনার মেয়ে হয়তো ওই রাতে ট্রেনেই ওঠেনি, অন্য কোনো প্ল্যান হয়তো ছিল, হয়তো তড়িঘড়ি করে বাবা মায়ের আশীর্বাদ দিতে আপনাদের না জানিয়ে বাড়ি এসেছিল।
ওসি সাহেব, আপনি ভুল ভাবছেন, আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আমি নিশ্চিত। তিথির পক্ষে অন্য কিছু করা সম্ভব নয়।
যদি তাই হয় তাহলে আমরা আশা করছি আমরা আপনাকে হেল্প করতে পারব, কিন্তু যদি কেউ ইচ্ছে করে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল।
তিথি ট্রেনে ওঠার পর থেকে আমাদের সঙ্গে 3 বার কথা হয়েছে, তখন ফোনে ট্রেনের শব্দ আমি পেয়েছি, কাজেই ও ট্রেনে উঠেছিল।
ট্রেনে সে উঠেছিল, কিন্তু হয়তো অন্য কোনো ট্রেনে।
আমি বিশ্বাস করি না, আমি স্টেশনে ছিলাম ওসি সাহেব।
It's ABC Radio on air 24/7. Tune in.
Kuasha.
এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা দেখছি তিথি নামে সুস্থ স্বাভাবিক একটি মেয়ে যে কিনা হঠাৎ করে হারিয়ে গেছে। হঠাৎ করে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জাকির সাহেব এবং তনিমার একমাত্র মেয়ে তিথি ঢাকার একটি আর্ট ফার্মে চাকরি করে, নতুন চাকরি তার। আর তার বাবা মা অর্থাৎ জাকির সাহেব এবং তনিমা থাকেন চিটাগং এ। এবং তনিমা এবং জাকির সাহেবের অর্থাৎ তার বাবা মায়ের ম্যারেজ ইউনিভার্সিটিতে সারপ্রাইজ দেওয়ার জন্যই তিথি হঠাৎ করে কয়েক ঘন্টার জন্য চলে যায় তার বাবা মার কাছে চিটাগং এ। প্ল্যান করে বাবা মাকে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ দেয়ও সে। কয়েক ঘন্টার জন্য পৌঁছে যায় সে ট্রেনে করে চিটাগং এ তার নিজের বাড়িতে তার বাবা মার কাছে। তারপর যথারীতি সেখান থেকে বাবা মাকে সারপ্রাইজ দিয়ে তাদের ম্যারেজ ইউনিভার্সিটিতে আবার রওনা দেয় সেই রাতে ট্রেনে করেই ঢাকার উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে কুমিল্লা এসে ট্রেনটি নষ্ট হয়ে যায়। তারপর থেকেই তিথির আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরের দিন সকালে তার বাবা মা তার খোঁজ করা যখন শুরু করে, তখন তারা দেখতে পায় তিথি কোথাও নেই। জলজ্যান্ত একটা মেয়ে হুট করে যেন উধাও হয়ে গেছে। থানা পুলিশ অনেক কিছু করা হলো, তারপরও তিথির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চার দিন পার হয়ে গেছে, একমাত্র সন্তানকে হারিয়ে তনিমা এবং জাকির সাহেব পাগলের মতো। কোথায় গেল তিথি? কি হয়েছে তিথির? সে কি কোনো দুর্ঘটনার শিকার? আমরা সবই একটু একটু করে জানতে পারবো, আর তার জন্য একটু অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ কুয়াশার দ্বিতীয় পর্ব থেকে আমরা অনেক কিছুই জানবো। আর এখন শুরু হচ্ছে কুয়াশার দ্বিতীয় পর্ব। আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2 শুনছেন কুয়াশা, এবং সাথে আছে শারমিন। দ্বিতীয় পর্বের পর আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আজ নয় দিন হয়ে গেল তিথি মিসিং। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে তিথিকে পাওয়া যায়নি। এর মানে কি? তিথি কোথায় হারিয়ে গেল? এদিকে জাকির সাহেবের ছোট ভাই বাড়ি বারবার বলছে কুমিল্লা থানা তিথির কেসটাকে তেমন গুরুত্ব দিচ্ছে না। যেহেতু প্রশাসন অতটা আমল দিচ্ছে না, সেহেতু আমাদের উচিত অন্য কোনো ব্যবস্থা নেওয়া। কিন্তু কি সেটা? থানা পুলিশের উপর থেকে আস্থা একেবারে উঠে গেছে জাকির সাহেবের। কি করে ওরা সারাদিন? জলজ্যান্ত একটা মেয়ে মিসিং, অথচ পুলিশ কিছুই করতে পারছে না, বরং উল্টো পাল্টা সন্দেহমূলক বাজে কথা বলে সময় পার করছে। শুধুমাত্র থানা নয়, জাকির সাহেব ব্যক্তিগত উদ্যোগে এবং তার ভাই বাড়ি সাহেবও তিথির খোঁজ করেছিলেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না, শুধু সময়ই যাচ্ছে। এর মধ্যে জাকির সাহেবের ছোট ভাই বাড়ি সাহেব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্যে তিথির কেসটা ঢাকায় ট্রান্সফার করে স্পেশাল সিআইডি ব্রাঞ্চকে দিলেন। দেখা যাক কতদূর কি হয় শেষ পর্যন্ত। যেদিন কেসটা ট্রান্সফার করা হলো, সেদিনই কুমিল্লা থানা থেকে ফোন এলো। ফোন পেয়ে জাকির তনিমা কোনো কথা বলতে পারছে না। তারা এক্ষুনি থানায় যেতে বলেছে। দুজনেই স্তব্ধ, তাই দ্রুত ছোট ভাই বাড়িকে সঙ্গে নিয়ে কুমিল্লায় রওনা দিল। থানা থেকে ততক্ষণে সিআইডি টিমকেও জানানো হয়ে গেছে।
ওসি সাহেব, কি খবর বলুন তো? এক্ষুনি থানায় আসতে বললেন, আমার মেয়ের কোনো খোঁজ পেলেন?
দেখুন, শান্ত হন। প্রায় মাইল খানিক ভেতরে গ্রামের একটা ছোপ থেকে একটা মেয়ের লাশ আজ থানায় আনা হয়েছে। মেয়েটির ব্যাগে এই যে এই আইডি কার্ড পাওয়া গেছে, তাতে আপনার মেয়ের নাম ও ছবি রয়েছে। আপনারা যদি বাকি অন্য সব নমুনাগুলো দেখে লাশটা শনাক্ত করতে পারেন, তাই
কি বলছেন আপনি? আমার তিথির লাশ হবে কেন? ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। আমার তিথির লাশ হতেই পারে না, তিথির কিচ্ছু হয়নি। আপনারা ভুল ভাবছেন, তিথিকে কেউ কিডন্যাপ করেছে, ও অবশ্যই বেঁচে আছে। এটা অন্য কারো লাশ।
প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, এভাবে ভেঙে পড়বেন না। চলুন আমার সঙ্গে, লাশটা দেখবেন।
আমার মেয়ে ভালো আছে, আপনারা তাকে খুঁজে পাচ্ছেন না। এটা আপনাদেরই ফল্ট, সিআইডির লোক নিশ্চয়ই পাবে।
চলুন জাকির সাহেব, মিসেস জাকির আপনি এখানেই বসুন। চলুন জাকির সাহেব।
ওটা ওটা তিথির লাশ নয়, অন্য কারো লাশের সঙ্গে আপনারা আমার মেয়ের আইডি কার্ড পেয়েছেন। আপনাদের ভুল হচ্ছে।
জাকির সাহেব চলুন, আপনি আইডেন্টিফাই করতে না পারলে আমাকে ফরেনসিক টিমের কাছে পাঠাতে হবে লাশ। যত দ্রুত আমরা কাজটা করব তত দ্রুত রেজাল্ট পাব। তাছাড়া দেরি হলে বডির অনেক নমুনা নষ্ট হয়ে যেতে পারে, এমনিতেই যে অবস্থা।
মা তিথি, কি হলো, কিভাবে হলো এমনটা, কেন হলো?
প্রায় পাগলের মতো কাঁদছেন তিথির বাবা আর ছোট চাচা। পচা গলা আর পোড়া মেয়েটির লাশ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। মুখের আকৃতির এতটাই বাজে অবস্থা যে তাকানো যাচ্ছিল না। লাশের মুখ দেখে বোঝা যাচ্ছে কেউ মেয়েটিকে মেরে মুখটা সহ বডির অনেকটা পুড়িয়ে দিয়েছে। মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে কখনো? নাকি হিংস্র কোনো জানোয়ারের কাজ এটা? মানুষের নৈতিক দিকগুলো কি সব বিলুপ্ত হয়ে গেছে? সমাজে কি তবে মানুষরূপী পশুর বসবাস পাচ্ছে? কেন জাকির সাহেব ওনার মেয়ে তিথির লাশটা আইডেন্টিফাই করেছেন হাতের ঘড়ি দেখে? টাইটানের সিলভার কালারের চারকোনা ডায়ালের যে ঘড়িটা, তা তিনিই দিয়েছিলেন মেয়ের জন্মদিনে। ঘড়িটা তিথির খুব পছন্দের ছিল। তাছাড়াও জামা কাপড়ের অনেক অংশ পড়ে যায়নি ঠিক মতো। সেসব চিহ্ন এবং পাশেই তিথির পার্স থেকে আইডি কার্ড, মোবাইলের ভাঙা অংশ এবং ল্যাপটপের ব্যাগ, ল্যাপটপ সবই পাওয়া গেছে, যা থেকে জাকির এবং বাড়ি নিশ্চিত হয়েছেন এটা তিথিরই লাশ। এদিকে সিআইডি টিমও থানায় পৌঁছে গেছে। ওনাদের টিম লাশটিকে ভালো করে দেখে নোট করে নিলেন এবং দ্রুত ফরেন্সিক এক্সপার্টের কাছে বডি পাঠালেন।
মেয়েটির ফোনটা ঠিক করা গেছে। ওই দিন অর্থাৎ যেদিন সে নিখোঁজ হয়েছিল সেদিনকার ফোন কল লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এই যে স্যার।
তার মানে ফোনটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, ব্যাটারিটাও খুলে গিয়েছিল আর স্ক্রিনে সামান্য স্ক্র্যাচ পড়েছে। তেমন প্রবলেম হয়নি সেটার?
না স্যার, প্রায় সব নমুনাই তো দেখছি মোটামুটি ঠিকঠাকই আছে, এমনকি ল্যাপটপটাও। স্ট্রেঞ্জ।
তার মানে শুধু রেপ করাটাই একমাত্র কারণ ছিল? হয়তো খুন করার ইচ্ছা ছিল না অপরাধীর, কিন্তু অ্যাক্সিডেন্টেই খুনটা করে ফেলেছে। আমি ভাবছি
স্যার, আরেকটা বিষয়, ফোনের কল লিস্টের লাস্ট কলটা ছিল মেয়েটার রুমমেট সেতু, অথচ সেতু সেটা পুলিশকে বলেনি।
আরেকটা বিষয় আমাকে ভাবাচ্ছে, আর তা হচ্ছে ড্রাগের বিষয়টা। রিপোর্টে পরিষ্কার এসেছে মেয়েটি খুনের সময় ড্রাঙ্ক অবস্থায় ছিল।
স্যার, এমনও তো হতে পারে মেয়েটি নিয়মিত ড্রাগ নিত, ওই অবস্থায় লোকটার সঙ্গে?
না না না, ড্রাগটা খুবই নিম্নমানের, এবং মেয়েটির হিস্ট্রি থেকে এটা পরিষ্কার যদি সে ড্রাগ নিয়েও থাকে তবে এ ধরনের লোকাল মদ সে খাবে না। ভিকটিমকে জোর করে মদ খাইয়েছে বলে আমার ধারণা, পুড়িয়েছে পেট্রোল দিয়ে, অর্থাৎ মোটর সাইকেলে করে ওরা ওখানে পৌঁছেছে।
যতক্ষণ পর্যন্ত আমরা খুনিকে ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিছুই পরিষ্কার করে বলা যাচ্ছে না স্যার। আর অপরিচিত কারো মোটর সাইকেলে মেয়েটি চড়বেই বা কেন, তাও আবার রাতে?
রাইট। খুনি দুই ধরনের হয়, ঠান্ডা মাথা মানে প্ল্যান করে খুন, আর দুই নম্বর হচ্ছে পরিস্থিতির চাপে উত্তেজনার বসে হিতাহিত জ্ঞান হারিয়ে অ্যাক্সিডেন্ট। এক্ষেত্রে ঠান্ডা মাথার খুনি যে ভিকটিমকে খুন করেনি এটা পরিষ্কার, কারণ প্ল্যান করে খুন করলে ফোন, ল্যাপটপ, আইডি কার্ড এসব কিছুই স্পটে পাওয়া যেত না। মেয়েটিকে রেপ করে মেরে মুখ পুড়িয়ে দিল অথচ প্রমাণ রেখেই পালালো খুনি।
আশ্চর্য স্যার, এত এত প্রমাণ হাতের কাছে অথচ খুনিকে ধরা যাচ্ছে না, এমনকি আন্দাজ পর্যন্ত করা যাচ্ছে না। এত সহজ কেস অথচ এতটাই জটিল মনে হচ্ছে।
কোন না কোন ক্লু তো পাওয়া যাবেই। স্টাডি করো উৎপল, স্টাডি করো। আর মেয়েটির অফিসে আর ওই রুমমেটটার সঙ্গে একবার কথা বলতে হবে।
জি স্যার।
কখনো কখনো এমন হয় যে খুনির চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে অথচ কোনো প্রমাণ নেই, আবার উল্টোটাও হয়, যেমন হয়েছে তিথির কেসটাতে। প্রমাণ হাতেই আছে অথচ খুনি নেই। এটা বোঝা যাচ্ছে খুনি কোনো পাকা মাথার খেলোয়াড় নয়, বরং খুনি খুবই আনাড়ি। তা না হলে মেয়েটার মুখে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপ, ফোন, পার্স, আইডি কার্ড সবই নষ্ট করে ফেলত। এমনকি পানি খাওয়ার যে বোতলটি, তাতে পেট্রোল ঢেলে মেয়েটির মুখ পুড়িয়ে দিয়েছে, সে বোতলটা পর্যন্ত স্পটে রয়েছে। আশ্চর্য, এত অদ্ভুত ইজি কেসের সঙ্গে এর আগে স্পেশাল সিডি ব্রাঞ্চ কখনো এসেছে তা হয়নি। কেমন যেন সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন নয় তো যে খুনি আসলে অতিরিক্ত চালা এবং সে সবকিছু হাতের কাছে রেখে সবার চোখে ধুলো দিচ্ছে। ভিক্টিমকে রেক করে মুখ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে এবং মারার পর পেট্রোল দিয়ে মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তাকে চেনা না যায়। অথচ এক গাদা প্রমাণ পাশেই রেখে দিয়েছে খুনি। এর মানে কি? আমার মেয়েটা ড্রাঙ্ক অবস্থায় ছিল। অত রাতে কোনো মেয়ে ড্রিঙ্ক করে অপরিচিত কোনো ছেলের বাইকে করে স্টেশন থেকে মাইল খানিক দূরের এই ঝোপে আসবে কি? নাকি ছেলেটির সঙ্গে মেয়েটির অন্য কোনো সম্পর্ক ছিল বা পূর্ব পরিচিত ছিল, যে সম্পর্কের ভিত্তিতে অত রাতে ট্রেন আটকে যাওয়ার পরও বাড়িতে না জানিয়ে, রুমমেটকে না ফোন দিয়ে, শহরে বাস, সিএনজি বা ট্যাক্সি থাকার পরও সে ওই ছেলেটির বাইকেই চড়ে বসল? তাও আবার তিথির মতো শিক্ষিত, চাকরিজীবী এবং ভালো ফ্যামিলির মেয়ে। না, কিছু তো একটা প্যাচ আছে, সেই প্যাচটাকেই আগে বার করতে হবে। এসব নানান বিষয় নিয়ে ভাবতে ভাবতে সিআইডি অফিসার তিথির হোস্টেলে পৌঁছে গেল। ওর রুমমেট সেতুর সঙ্গে কথা বলবে।
এই আমার কার্ড, আমি আপনাকে কিছু প্রশ্ন করব।
জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি?
তিথির বিষয় নিয়ে একটু জানতে চাই। আপনার সঙ্গে তিথির বন্ধুত্ব কতদিন ধরে, মানে কবে থেকে চেনেন?
এই তো মাস সাতেক হবে।
তার মানে চাকরিতে জয়েন করার পর থেকে, তাই তো?
জি, আগে তিথি চাচার বাসা থেকে অফিস করত, কিন্তু ট্রাফিকের জন্য খুব ঝামেলা হয়, তাই হোস্টেলে চলে এলো। অবশ্য আমি বলেছিলাম হোস্টেলটা খুব ভালো।
তিথি তো আপনার রুমমেটও ছিল।
জি।
আচ্ছা, তিথির সঙ্গে কারো কোনো সম্পর্ক, মানে স্পেশাল কোনো বন্ধু ছিল কিনা আপনি জানেন?
না, তেমন কেউ ছিল না। অফিস, বাড়ি, হোস্টেল আর চাচার বাসা ছাড়া তেমন কোথাও যেত না তিথি খুব একটা। মাঝে মাঝে যা শপিং তা আমাকে সঙ্গে নিয়ে সেরে ফেলত।
আপনি সত্যি বলছেন তো?
হ্যাঁ, আমি সত্যি বলছি। আর যদি তিথির কারোর সঙ্গে সম্পর্ক থেকেও থাকে তা আমি জানতাম না।
নিচের সিকিউরিটির কাছ থেকে আমি জেনেছি প্রায় একটা ছেলে বাইক নিয়ে এসে আপনাদেরকে কল করত এবং আপনারা দুজনেই গেটের বাইরে তার সঙ্গে দেখা করতে যেতেন। তাহলে
ও আমাদের কলিগ আসিফ, ওর বাড়ি এই রোডের শেষ মাথায়। কোনো প্রয়োজন থাকলেই মাঝে মাঝে এসে দেখা করে যেত, ব্যাস এইটুকুই।
তিথি যে রাতে খুন হয় সে রাতে শেষবার আপনার সঙ্গে সে ফোনে কথা বলেছে, অথচ আপনি বিষয়টা কাউকে বলেননি কেন?
জি, মানে এত রাতে ঘুমের ঘরে রিসিভ করে আসলে কি বলেছি সকালে আমার একদমই খেয়াল ছিল না।
সকালে বন্ধুকে ফোন ব্যাকও করেননি?
করেছি, তখন ওর ফোন বন্ধ ছিল। তাছাড়া ওই দিন সকালে আমার খুব জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল, আমি ওটা নিয়ে বেশি টেনশনে ছিলাম, তাই দ্রুত সিএনজি নিয়ে অফিসে চলে যাই।
ঠিক আছে, আপনি আমাদের ইনফর্ম না করে কোথাও মুভ করবেন না।
মানে আপনি কি আমাকে তিথির খুনের ব্যাপারে সন্দেহ করছেন?
যতক্ষণ পর্যন্ত খুনিকে ধরতে না পারছি ততক্ষণ পর্যন্ত সবাই সন্দেহের তালিকায় রয়েছে।
সিআইডি অফিসার তিথির অফিসে গিয়ে ওই কলিগের সঙ্গে কথা বললে এবং তিথির বস ইন্দ্রনীশনের সঙ্গেও, কিন্তু মনপুত কোনো খবর বেরিয়ে এলো না। তিথির কলিগ আসিফ এবং আসিফের মোটরসাইকেল খুনের রাতে ঢাকাতেই ছিল, তার উপযুক্ত প্রমাণও সিআইডির কাছে আছে। সব কিছুই অন্ধকার, কোনো দিক থেকে কোনো আলো আসছে না। না, কিছুই বুঝতে পারছে না অফিসার, কোন পথে এগুলে সহজে খুনি পর্যন্ত পৌঁছানো যাবে। হঠাৎ একটা বিষয় সিআইডি অফিসারের মনে পড়ল, জানি ওরা মাথায় ঘামায়নি, আর তা হচ্ছে তিথির ফোন কলের রেকর্ড থেকে জানা গেছে লাস্ট কলের লোকেশনটা ছিল কুমিল্লা রেল স্টেশন। কুমিল্লা থেকে মাইলখানেক দূরে ওর লাশ পাওয়া গেল, ওইখানে সে গেছে রেল স্টেশন থেকে, তার মানে অন্য পথে নয়, ও ট্রেন পথে কুমিল্লা পর্যন্ত পৌঁছেছিল। ও স্টেশনেই ছিল এবং অন্য সব যাত্রীদের মতো ট্রেন থেকে নেমেও ছিল। তাহলে সিসি ক্যামেরার ফুটেজে কেন তিথিকে দেখা যায়নি? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? তখনই সিআইডি অফিসার আবার কুমিল্লা রেল স্টেশনের কর্তৃপক্ষকে ফোন দিয়ে ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজগুলো আবারও পাঠাতে বলল এবং থানায় যে ফুটেজগুলো জমা ছিল সেগুলোও আবার উৎপলকে দেখতে বলল। যদিও থানার জমা ফুটেজগুলো ওরা একবার দেখেছে, ওখানে কিছুই নেই, তারপর আবার দেখবে যদি কিছু চোখ এড়িয়ে গিয়ে থাকে। কেননা ফোনের রেকর্ড বলছে স্টেশন পর্যন্ত তিথি ছিল, তারপর থেকে ফোন সুইচ অফ।
স্যার, একবার এদিকে আসুন।
কোনো ক্লু পেয়েছো?
জি স্যার, এই যে এইখানে দেখুন স্যার, তিথি ট্রেন থেকে নেমে স্টেশনে কিছুক্ষণ বসে থেকে তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়েছে।
স্ট্রেঞ্জ, অথচ এর আগের ফুটেজগুলোতে কোথাও আমরা মেয়েটিকে দেখতে পাইনি কেন উৎপল?
স্যার, থানা থেকে যে ফুটেজ আমাদের দিয়েছিল সেখানে চারটা সিডি, এই দেখুন, আর রেল অথরিটি আবার যে ফুটেজগুলো আজ পাঠিয়েছে সেখানে পাঁচটা সিডি, আমি এই সিডিটা থেকে পেলাম।
তার মানে ওরা ভুল করে একটা সিডি কম পাঠিয়েছে, নাকি থানা থেকে আমাদের একটা সিডি কম দিয়েছে?
আমি কথা বলছি স্যার। স্যার, রেল অথরিটি পাঁচটা সিডি পাঠিয়েছে, কিন্তু থানা থেকে একটা সিডি মিসিং।
অর্থাৎ থানা পুলিশের সঙ্গে টাকা পয়সার একটা লেনদেন হয় বলে যে ধারণা সাধারণ জনগণের, সেটা সত্যি। তা না হলে মেইন সিডিটাই মিসিং, তাও আবার থানা থেকে।
কিন্তু ওসি সাহেব তো বলছেন চারটা সিডি নাকি তিনি পেয়েছেন।
ঠিক আছে ঠিক আছে, এ বিষয় নিয়ে থানার সঙ্গে পরে বোঝাপড়া করব। তুমি এই জায়গাটা, হ্যাঁ, আর একটু ক্লোজ করো, আরো একটু, ব্যাস ব্যাস, স্টপ, ব্যাস ব্যাস, পজ।
স্যার, লোকটা তো মনে হচ্ছে সিএনজি চালক, ড্রেস কোডও তাই বলছে ব্লু।
সিএনজি চালক তো মোটরসাইকেল নিয়ে স্টেশনে আসবে। আর একটু সামনের দিকে যাও।
স্যার, এই লোকটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর তিথি লোকটার পেছন পেছন হেঁটে স্টেশন থেকে বেরিয়েছে এবং ফোনটা সে তখনই করেছে। এই যে স্যার দেখুন, কানে ফোন নিয়ে হাঁটছে তিথি।
আর একটু সামনে যাও। ও, এখানেই শেষ, বাইরে বেরিয়ে গেছে। ওকে, সিএনজি ড্রাইভার আদৌ সিএনজি নিয়ে এসেছিল কিনা সেটা একে ধরতে পারলেই জানা যাবে। ছবিটা বড় করে প্রিন্ট দিয়ে সমস্ত থানায় পাঠিয়ে দাও এবং সেই সঙ্গে কুমিল্লার সমস্ত সিএনজি স্টেশনগুলোতেও খোঁজ লাগাও।
জি স্যার।
আশা করছি খুনিকে আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারব, আর বেশি দিন সে পালিয়ে বাঁচতে পারবে না।
কুয়াশা।
অনেক খোঁজা খোঁজির পর, অর্থাৎ 9 দিন পার হবার পর, তিথির বাবা মার কাছে ছানা থেকে খবর এলো যে একটি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে এবং সেই লাশের সঙ্গে যে ব্যাগ ছিল সেই ব্যাগে একটি আইডি কার্ড পাওয়া গেছে। যে আইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামের সঙ্গে তিথির মিল আছে। তারা যেন থানায় এসে লাশটি আইডেন্টিফাই করে এবং ফাইনালি তিথির বাবা এবং চাচা থানায় গিয়ে আইডেন্টিফাই করলো এবং দেখলো এটা তিথিরই লাশ। এবং যে খুন করেছে তিথিকে, বিভৎসভাবে খুন করেছে, তিথিকে রেপ করে তার মুখ জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিভৎস তার মুখের অবস্থা, যাতে কোনোভাবেই বোঝা না যায় যে মেয়েটি কে ছিল। কিন্তু তার হাত ঘড়ি, পাশে পড়ে থাকা তার পার্স, ল্যাপটপের ব্যাগ, ল্যাপটপ সবকিছু সেখানে ছিল। অর্থাৎ খুনি চুরির উদ্দেশ্যে তাকে খুন করেনি, তার উদ্দেশ্য ছিল ভিন্ন। কিন্তু কেন একটি অসহায় মেয়েকে এইভাবে খুন করা হলো? পুলিশ কোনো কিছুই বের করতে পারছে না এবং মোবাইল ফোন ট্র্যাক করে দেখা গেছে যে তিথির লাস্ট লোকেশন ছিল কুমিল্লা স্টেশন, তারপর থেকে তার মোবাইলটি সুইচড অফ ছিল। এবং তিথির লাশও পাওয়া গেছে কুমিল্লা স্টেশন থেকে একটু দূরে একটি গ্রামের ঝোপের মধ্যে। অর্থাৎ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল না তিথি নিজের থেকে গেছে, নানা রকম জল্পনা কল্পনা চলছে। এবং অবশেষে সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা গেল যে একটি লোকের সঙ্গে তিথি কথা বলতে বলতে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেই লোকটির পোশাক দেখে, অর্থাৎ ইউনিফর্ম টাইপের পোশাক দেখে বোঝা গেল যে সে হতে পারে একজন সিএনজিওয়ালা। তাহলে সেই সিএনজিওয়ালার সাথে তিথি কোথায় গিয়েছিল এবং কোথায় যাবার ফলে তার এই করুণ পরিণতি হয়েছে, আমরা সবই জানব কুয়াশার শেষ পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব থেকে। আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2 শুনছেন কুয়াশা। চলুন তাহলে শেষ পর্ব শুনি এখন। দ্রুত ওই সিএনজি ড্রাইভারের খোঁজ পাওয়া গেল, কিন্তু তাকে ধরা গেল না, কারণ সে এখন আর সিএনজি চালায় না। প্রায় 26-27 দিন হলো সে তার সিএনজি জমা দিয়ে চাকরি ছেড়ে চলে গেছে, এর বেশি আর কেউ কিছু বলতে পারেনি। তার মানে খুনের সঙ্গে ওই সিএনজি ড্রাইভার অবশ্যই জড়িত, তা না হলে সে পালাবে কেন? আর 26-27 দিন আগে মানে তো তিথির খুনের পরের দিনই সে সিএনজি গ্যারেজে জমা দিয়ে চাকরি ছেড়ে একেবারে চলে গেছে। হঠাৎ করে সিএনজি জমা দিয়েছে, এই নিয়ে সিএনজি মালিকের কোন প্রশ্ন বা সন্দেহ ছিল কিনা তা জানতে চাইলে সিএনজি মালিক সিআইডি অফিসারকে জানিয়েছে সব সময় টাকা পয়সা নিয়ে ঝামেলা করত ওই বাবুল ড্রাইভার, কারণ তার নানান বদভ্যাস ছিল, মদ, গাঁজা, জুয়া, মেয়ঘটিত বিষয় এইসব আর কি। সিএনজি চালিয়ে প্রায় বেশিরভাগ দিনই ঠিক মতো জমার টাকা দিতে চাইত না বা দিতও না, তাই নিয়ে কদিন পরপরে ঝামেলা হইচই হতো। মালিক নিজেই চাচ্ছিল ওকে বাদ দিয়ে দিতে, কিন্তু এসব নেশাখোর লোকজনকে অত ঘাটাতে চাইনি মালিক, তাই চিৎকার চেঁচামেচি করলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তাছাড়া ওই বাবুল ড্রাইভার একবার মাতাল অবস্থায় একজনকে ছুরিও মেরেছিল। বাবুল ড্রাইভারের বাড়ির ঠিকানা সিএনজি স্টেশনের মালিক এমনকি অন্য কোনো ড্রাইভারও জানে না, তবে স্থানীয় এক জুয়ার আসরে বাবুল ড্রাইভার সবসময় আসা যাওয়া করে। সেখানে তার এক বন্ধু আছে জলি, যার সঙ্গে ওর খুব দহরম মহরম সম্পর্ক, গাঁজা মদ এসব বেচে কয়েকবার জেলও খেটেছে জলিল। জলিলের মোটর সাইকেল মাঝে মাঝে নিয়ে গ্যারেজে চলে আসত বাবুল, আর জলিল পরে এসে সেটা নিয়ে যেত, কাজে একমাত্র জলিলই বাবুলের ঠিকানা বলতে পারবে। কিন্তু না, এবারও কিছু হল না, জলিলকে পাওয়া গেল না, সে শহরের বাইরে। তবে ওর সম্পর্কে সমস্ত খোঁজখবর নিল সিআইডি টিম। গোপনে জলিলের বাসা আর ওই আসরেরই লোক লাগিয়ে নজর রেখে 2 দিন পর পাওয়া গেল জলিলকে। দূর থেকে একজন জলিলকে দেখিয়ে দিল ওই আসরে।
জলিল ভাই, কি খবর, কেমন চলছে?
আপনারও তো ঠিক চিনলাম না ভাই, নতুন মনে হইতাছে।
এই আসরে নতুন কিন্তু লাইনে পুরাতন। আছে নাকি কোনো দেশি মালটাল?
আছে, তবে আমার কাছে নাই, আরেকজনের কাছ থেকে আনতে হইব, টাকা একটু বেশি লাগবে।
সেইটা সমস্যা না, বাবুল আছে কই?
বাবুল কে? বাবুল নামে কারো তো আমি চিনি না।
ওই চল চল আমার সাথে, যে রোগের যে ঔষধ
ডোজ ঠিকঠাক মতো পড়লে সব মনে পড়বে।
স্যার আমার লাগে বাবুলের কোন যোগাযোগ নাই স্যার, ও পালাইছে স্যার।
হঠাৎ করে তোর এত প্রিয় বন্ধু কেন পালালো সেটা তুই জানিস না? যাকে সবসময় তোর মোটর সাইকেল দিয়ে রাখতি, এত বিশ্বাস করতি, সে তোকে বিশ্বাস করতো না, কিছুই বলেনি।
স্যার ওর খুব টাকা পয়সার সমস্যা হইলে আমার কাছে আসতো ফ্রিতে মাল খাওয়ার জন্য, এছাড়া তেমন কোন।
চুপ, সত্যি বল, তা না হলে তুই বিপদে পড়ে যাবি, তোর ফাঁসিও হয়ে যেতে পারে।
আমি কোন অন্যায় করি নাই স্যার, বিশ্বাস করেন আমি কিছুই করি নাই, আমারে ছাইরা দেন স্যার।
তুই সত্যি না বললে জেলে পচে মরবি, বাবুল কোথায় বল।
স্যার বাবুলের বড় ভাইয়ের বাড়িতে গেছে, আমি আর কিছুই জানি না।
মার্চের 10 তারিখ তোর মোটর সাইকেল বাবুল নিয়েছিল, আর 11 তারিখ তুই তোর মোটর সাইকেলের ক্লাস লিভার আর হেডলাইট ঠিক করেছিস, তাই তো? সব খবর আমাদের কাছে আছে, এবার বল।
স্যার 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 কইতেছি স্যার, আর মাইরেন না স্যার।
সব সত্যি বল, তা না হলে
স্যার।
সিএনজি ড্রাইভার বাবুলকে এখনো পর্যন্ত পাওয়া না গেলেও জলিলকে পাওয়া গেল, আর জলিলের মুখ থেকে যে মদের গন্ধ আসছিল, অর্থাৎ বেশি নিম্নমানের একটা পানীয়, ঠিক সেই মদটাই তিথিকেও খাওয়ানো হয়েছিল, বা তিথি খেয়েছিল। জলিল সব স্বীকার করেছে, বন্ধুর মোটরসাইকেল নিয়েই সে রাতে বাবুল স্টেশনের দিকে গিয়েছিল। জলিল যায়নি কারণ অন্য সব বদভ্যাস জলিলের থাকলেও নারী ঘটিত কোনো অভ্যাস ছিল না। কিন্তু পরদিন মোটরসাইকেল ফেরত দিতে আসেনি, তার কারণ মোটরসাইকেলের ক্লাস লিভার ভেঙে গেছিল, হেডলাইটটাও তাই ওই ঝোপে ফেলে চলে এসেছিল বাবুল, ভয় কাউকে বলতে পারছিল না, এমনকি জলিলকেও না। ঝোপে ফেলে এসেছে, তবু যখন জলিল মোটরসাইকেল আনতে যায় তখন একটা মেয়ের পোড়া লাশ সে দেখেছিল এবং বাবুলের কাছে জানতেও চেয়েছিল সে রাতের ঘটনা। কিন্তু বাবুল জলিলকে বলেছে যদি ওই বিষয়ে জলিল একটা কথাও বলে, বাবুল তবে ওই মোটরসাইকেল দিয়ে জলিলকে ফাঁসিয়ে দেবে। ব্যাস মুখ বন্ধ হয়ে গেল জলিলের। এদিকে হন্যে হয়ে পুলিশ বাবুলকে খুঁজছে, ওর বড় ভাইয়ের বাড়িতে কেউ থাকেই না। উনি 6 মাস পর পর বিভিন্ন জেলায় কাজ করতে চলে যায়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ জানালো বাবুলের বড় ভাই হাবুল ধরা পড়েছে লাকসামের একটা অজব পাড়া গা থেকে। লোকটা নাকি খুবই ভালো মানুষ, সব সময় নম্রভাবে আস্তে আস্তে কথা বলে, মোটা পাওয়ারের চশমা পরেন, মাথায় টুপি পরেন এবং ঘন চাপা দাড়ি লোকটা, তবে দেখতে একদমই বাবুলের মতোই তিনি। পুলিশ প্রথমে ভুল করে বাবুলই ভেবেছিল, কিন্তু ভোটার আইডি কার্ড দেখালো লোকটা। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে উনি কি একটা মানত পূরণ করতে বেশ কয়েকদিন ধরে এই গ্রামে এসে থাকছেন। হাবুলকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হলো। সিআইডি টিম এখন কুমিল্লার লাকসাম।
আপনি হঠাৎ কুমিল্লা ছেড়ে লাকসামে কেন এলেন? আপনি তো অনেক দূরে দূরে কাজ করতে যান শুনেছি।
আমি একটা মানত করছিলাম স্যার, এই সামনের দরগায়, তাই এনে আইছি স্যার, আর কিছুদিন পরে ওই পঞ্চগড়ে যাবো স্যার।
বাবুলের সঙ্গে আপনার লাস্ট কবে দেখা হয়েছে?
তা প্রায় 2 সপ্তাহ আগে। হ্যাঁ কইলো সিএনজি চালাইবো না কিছুদিন, অন্য কাজ খুঁজতে ঢাকার দিকে যাইব, তাই আর কি টাকা নিতে আইছিল।
টাকা দিয়েছেন? আর ঢাকা কোথায় যাবে সেটা বলেছে? বাবুলের কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? আগেরটা নয়, আমাদের কাছে যেটা আছে সেটা বন্ধ, অন্য নম্বর আছে।
আপন ভাই যখন তখন তো টাকা দেওয়াই লাগে, 3,500 টাকা দিছি, আর ঢাকার কোনো ঠিকানাই সে আমারে দেয়নি, তাই বলছে কাজটা জোগাড় হইলেই আমি জানাইব। এই যে লন, এইটা আমার ভাইয়ের নম্বর।
আপনার ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, তা না হলে আপনারই সমস্যা বেশি হবে, কোন রকম চালাকি করবেন না।
জি স্যার জানামো। স্যার আমার ভাইয়ের অপরাধটা একটু বলবেন স্যার।
আপনার ভাই খুন করে পালিয়েছে।
হ্যাঁ,
তবে ধরা সে পড়বেই।
কি কন স্যার? উৎপল, কি বুঝলে কথা বলে?
স্যার, দুই সপ্তাহ আগে নাকি বাবুল হাবুলের কাছ থেকে 3,500 টাকা নিয়েছিল ঢাকায় যাবে বলে, তারপর আর যোগাযোগ করেনি।
কথাটা সত্যি বলছে বলে মনে হয়?
স্যার, বডি ল্যাঙ্গুয়েজ তো খুব সাবলীল দেখলাম, কিন্তু চোখের মনে হয় খুব সমস্যা, চোখ বেশ পিটপিট করছিল।
কিন্তু চেহারা এত মিল, মনে হচ্ছে যেন যমজ ভাই, আবার মনে হচ্ছে একই লোকের ছদ্মবেশ, শুধু দাড়ি গোফটাই তফাৎ। আচ্ছা, এক কাজ করো, দুই ভাইয়ের ছবি একসঙ্গে পাশাপাশি রেখে দেখো তো অমিল কোথায়।
তার মানে স্যার আপনি কি হাবুলকেই সন্দেহ করছেন?
উৎপল, আমাদের প্রফেশনটাই তো সন্দেহ সঙ্গে নিয়ে যাত্রা করা, তবে সন্দেহটা হতে হবে যথেষ্ট যুক্তিযুক্ত এবং সঠিক কারণ সহ, কেননা অপরাধী যেন আমাদেরকে বোকা বানিয়ে অন্যায় থেকে পার পেয়ে না যায়।
স্যার, আমি হাবুলের উপর বিশেষ নজর রাখার ব্যবস্থা অলরেডি করেছি, আশা করছি বাবুল যদি ওর সঙ্গে যোগাযোগ করে তবে তা আমরা জানতে পারব।
কেসটার সবকিছু কেমন যেন একটা জায়গায় আটকে আছে।
বাবুলকে পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি, তবে হাবুলের উপর কড়া নজর রাখা হচ্ছে, অথচ কোনো কিছুই যেন ঠিকঠাক ভাবে এগুচ্ছে না, কোথাও কি কিছু একটা মিস হয়ে যাচ্ছে বারবার। তবে সেটা কি, খুনি খুন করে একেবারে উধাও? সিআইডি টিম একটা সুযোগের অপেক্ষায় আছে, নিশ্চয়ই সে সুযোগ আসবেই। এদিকে তিথির বাবা মা খুব ভেঙে পড়েছেন, একমাত্র মেয়ের খুনিকে শাস্তি না দেয়া পর্যন্ত কিছুতেই স্বস্তি নেই তাদের মনে। কথায় আছে অপরাধী বা পাপ নিজেই নিজে সাক্ষী রেখে যায় বা রেখে দেয়, তেমনি একটা ছোট্ট সাক্ষী সিআইডি অফিসারের সন্দেহের প্যাঁচ খুলে দিল, আর তা হল চশমা। যদিও সিআইডি অফিসারের আগে সন্দেহ হচ্ছিল, কিন্তু প্রমাণ হাতে ছিল না। শস্যের মধ্যে যে ভূত, সে ভূত বেরিয়ে এলো। প্রায় এক সপ্তাহ পর হাবুল চায়ের দোকানে বসে দিব্যি চশমা পাশে রেখে খবরের কাগজ দেখছিল। তার মানে চশমা ছাড়া সে পড়তে পারে, তাহলে এত পাওয়ারের চশমা কেন? শখ করে কেউ এত পাওয়ারের চশমা তো পরে না। বিষয়টা উৎপল সিআইডি অফিসারকে ইনফর্ম করার সঙ্গে সঙ্গে অফিসার বলল হাবুলকে অ্যারেস্ট করে নিয়ে আসতে, ব্যাস কেসের মোড় এবার অন্যদিকে ঘুরবে।
তারপর কি খবর হাবুল সাহেব, কেমন চলছে?
জি স্যার ভালোই, কিন্তু বাবুলের সাথে তো স্যার আমার কোনো যোগাযোগ হয়নি।
আমরা জানি, আপনাকে অন্য কারণে আজ ডেকেছি। হাবুল, আপনার ভোটার আইডি কার্ডটা কি নকল?
জি না স্যার।
তাহলে কি ভুল খবর পেলাম?
আমি কি কার্ডটা নিয়ে আসবো স্যার?
না না, আপনার যাওয়ার দরকার নেই। আপনার আপনার চশমার পাওয়ার কত? চশমাটা তো সুন্দর।
মাইনাস স্যার। না স্যার, প্লাস। দূরেরটা দেখি না স্যার, কাছেরটাই দেখি।
বাবুলের খোঁজ আমরা পেয়েছি।
কোন জায়গায় স্যার? অন কিসে থানা আছে স্যার?
না থানায় না, সে মর্গে আছে। আপনার ভাই আর বেঁচে নেই হাবুল সাহেব।
হ্যাঁ, কি করলেন এটা, কিভাবে হলো এটা?
পানি খাবার নাকি বাবুল সাহেব?
এক গ্লাস পানি দেন স্যার।
আপনাকে আমি বাবুল বলে ডাকলাম, কিন্তু আপনি রেসপন্স করলেন হাবুল সাহেব।
আপন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে মাথাটা ঠিক নাই স্যার। আমার এই ভাইটা একটু পাগলা কিসিমের আছিল।
বাবুলের সব পাগলামির ঔষধ আমাদের কাছে আছে, আপনি চিন্তিত হয়ে পড়েন না।
মাইনে স্যার, আপনার কথা তো কিছু বুঝতেছি না।
উৎপল, ওকে লক আপে নিয়ে যাও।
স্যার, আমি বাবুল না স্যার, আমি হাবুল। আমার কথাটা বিশ্বাস করেন স্যার।
তোর কথার সব বিশ্বাস অবিশ্বাস বেরিয়ে আসবে এখন, শুধু উপযুক্ত বাংলা ধুলায় গায়ে পড়ার পর।
আমি বাবুল না স্যার, আমি বাবুলের বড় ভাই। আমার সাইডে দেন স্যার।
যতই হাবুলের ছদ্মবেশ নিয়ে অপরাধী বাবুল ঘুরে বেড়াক না কেন, ধরা তাকে পড়তেই হল। পুলিশের চোখে ফাঁকি দেওয়া যেন ভুয়া ভোটার আইডি কার্ড পর্যন্ত করে ফেলেছে, তবুও শেষ রক্ষা হল না। হাবুলে যে বাবুল এটা বুঝছে সিআইডির এক মুহূর্ত দেরি হয়নি, কারণ সে তার চশমার পাওয়ার বলার সময় আমতামতা করছিল। প্রথমে বিড়বিড় করে মাইনাস, পরে আবার না বুঝেই প্লাস বলল। সিআইডি অফিসার লিপ রিডিং জানে, যে এত পাওয়ারফুল চশমা ব্যবহার করে সে চশমা ছাড়া দিব্যি খবরের কাগজ পড়বে এটা তো হতে পারে না। তাছাড়া যে কখনো চোখের ডাক্তারের কাছে চোখ পরীক্ষা না করিয়ে দোকান থেকে একটা চশমা কিনবে, সে কি করে জানবে তার চোখের পাওয়ার প্লাস না মাইনাস? যদি হাবুলের চশমার পাওয়ার প্লাসই হবে, তবে সে খবরের কাগজ চশমা ছাড়া কিভাবে পড়বে? মাইনাস পাওয়ার যাদের, তাদের দূরের জিনিস দেখতে সমস্যা, আর প্লাস পাওয়ার যাদের, তারা দূরের জিনিস তো দেখেই না, বরং সামনের কাছে জিনিসও দেখতে তাদের সমস্যা। একজন কম শিক্ষিত সিএনজি ড্রাইভার হয়তো এই বিষয়গুলো জানেই না, তাই না জেনে চশমাটা পরে ঘুরে বেরিয়েছে। এছাড়া বাবুলের মৃত্যু সংবাদ দেওয়ার পর যখন হাবুলকে সিআইডি অফিসার পানি খাওয়ার কথা বলেছিলেন, তখন হাবুলকে বাবুল বলে ডেকেছে এবং সে রেসপন্স করে ফেলেছে। যতই সে হাবুল নামে নিজেকে প্র্যাকটিস করুক না কেন, নিজের এতদিনের চেনা নামে কেউ ডাকলে হঠাৎ ছদ্মনামটা ভুলে যাবেই। মানুষকে চেনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় চোখে, কাজে চোখটা বাবুল চশমার মোটা গ্লাসে অনেকখানি আড়াল করেছে। দাড়ি গব্দি মুখটা ঠেকেছে, ভাইয়ের নামটা নিজের বলে চালাচ্ছে। অবশ্য তার ভাইয়ের সঙ্গে চেহারার বেশ মিল আছে। তারপর সুবিধা করতে পারল না অপরাধী, শুধুমাত্র চশমা আর বাবুল নাম শুনে চমকে উঠেছে বলেই যে প্রমাণ হয়ে গেল সে বাবুল তা নয়, কারণ চশমার পাওয়ার এবং বাবুলের চোখ এখনো পরীক্ষা হয়নি। সিআইডি অফিসার যে গ্লাসে হাবুলকে পানি খেতে দিয়েছিল সেই গ্লাসের ফিঙ্গারপ্রিন্ট ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠালেন এবং রিপোর্ট বলছে যে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পাওয়া গেছিল তিথির মুখ চেপে মারার সময় এবং পানির বোতলে পেট্রোল ঢেলে যা দিয়ে তিথির মুখ পোড়ানো হয়েছিল সেই বোতলের ফিঙ্গারপ্রিন্ট আর এখনকার কালেক্ট করা ফিঙ্গারপ্রিন্ট সব একই, সবকিছু হুবহু মিলে গেছে। আগের রিপোর্টের অন্য সব ছাপ আর ওই পানির গ্লাসের এই ছাপ একই ব্যক্তির, খুলি হাবুলি অর্থাৎ বাবুল। অনেক বুদ্ধি খাটিয়ে সে নিজেকে পুলিশের চোখ থেকে আড়াল করে এতদিন ঘুরে বেড়াচ্ছিল, আর বেশি দূরেও যায়নি, ধারে কাছেই ছিল যাতে সন্দেহটা কম হয়। এত কিছুর পর অবশেষে রিমান্ডের ধোলাইয়ে বাবুল সমস্ত ঘটনা নিজের মুখে স্বীকার করল।
স্যার, তিথির বাবা এবং চাচা দুজনেই আমাদেরকে ফোন দিয়েছিলেন, আজ ওদের কেসটার রায় বেরোবে আদালতে।
হ্যাঁ, আমি পৌঁছে যাব ঠিক সময়ে। এতদিন ধরে ওনাদের কেসটা নিয়ে কাজ করছি, আর যতবারই ওনাদের সঙ্গে দেখা হয়েছে ততবারই মনে হয়েছে কবে অপরাধীর শাস্তির খবরটা শোনাব।
সত্যি স্যার, অনেকদিন অপেক্ষা করতে হয়েছে আমাদের।
কষ্টটা তো ওনাদেরই বেশি হয়েছে, আইনের ওপর যথেষ্ট ভরসা রেখে ধৈর্য ধরেছেন এটাই বড় কথা।
মেয়েকে তো আর ফিরে পাবেন না, তবে অপরাধীর শাস্তি হচ্ছে এটাই ওনাদের একমাত্র সান্ত্বনা।
একটা মানুষের নৈতিক অবক্ষয় আর উচ্ছেদ পাশবিক ইচ্ছের কাছে একজন নির্দোষ মানুষ যখন জীবন হারায়, তখন আমাদেরকে এটা সত্যি জাতি হিসাবে কলঙ্কিত করে। ছি,
চলুন স্যার, এবার রওনা হই।
হ্যাঁ চলো।
বাবুল নানা রকম কাজের সঙ্গে জড়িত ছিল, অন্যান্য বদ অভ্যাসের সঙ্গে সঙ্গে পতিতা পল্লীতেও তার নিয়মিত আনাগোনা ছিল, কিন্তু সে যে রাতে তিথিকে খুন করে সে রাতে জুয়া খেলে সমস্ত টাকা হেরে মাথা গরম হয়ে যায় বাবুলের। জলিলের জুয়ার আসরের পাশেই রাতের অন্য এক জগৎ পসরা সাজিয়ে বসত, কিন্তু সে জগতের বাসিন্দা হতে হলে পকেটে কর করে টাকার নোটও লাগত। ওই রাতে পল্লীর এক মেয়ের ঘরে ঢুকে গিয়ে দেখে অলরেডি অন্য খদ্দের ওখানে রয়েছে। যেহেতু সে টাকা দিতে পারেনি তাই তাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেয়া হয়। প্রচন্ড রাগের মাথায় বাবুল জলিলের মোটরসাইকেল নিয়ে রেল স্টেশনে চলে আসে, কেননা স্টেশনে কাউকে না কাউকে সে পাবে যার সঙ্গে মনের কুচ্ছিত পাশবিক ইচ্ছে শেষ পরিণতিতে পৌঁছানো যাবে। আর তখনই একা পেয়ে যায় সে তিথিকে। মদের বোতল তখনও বাবুলের পকেটে, এত মদ খেয়েও স্বাভাবিক মানুষের মতে কথা বলতে পারদর্শী সে। যেভাবে হোক বাবুলের ফাঁদে পা দেয় তিথি সরল মনে। মানুষকে কনভিন্স করার দারুণ এক ক্ষমতা আছে সিএনজি ড্রাইভার বাবুলের, তাই তিথিকে মিথ্যে বলে মোটরসাইকেলে করে ঝোপের আড়ালে নিয়ে জোর করে মুখে মদ ছেলে দেয় এবং ধর্ষণ করে ওই নোংরা চিন্তার লোক বাবুল। কিন্তু খুন করতে চাইনি, তিথি এত জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল যে বাধ্য হয়ে বাবুলের মুখ চেপে ধরে এবং শ্বাস রোধ করে মেরে ফেলে। বিষয়টা এত দ্রুত ঘটে যায় যে বাবুল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কোনো কিছু আর মাথায় খেলে না। হঠাৎ মোটরসাইকেলের পেট্রোল দিয়ে তিথির মুখটা পুড়িয়ে দেয়। বাবুল ভয়ে ভাবে এতে হয়তো কেউ আর তিথিকে চিনতে পারবে না, তাছাড়া ওই ঝোপে লোকজনের আনাগোনা তেমন নেই। সেই মুহূর্তে ওর কাছে পালানোটাই বেশি জরুরি ছিল, কারণ ভোরের আলো ফুটতে শুরু করেছে তখন। তাই আর মোবাইল ল্যাপটপ টাকা পয়সা এসবের দিকে ফিরেও তাকায়নি সে। এমনকি জোরে ব্রেক করে একটা গাছের সঙ্গে মোটরসাইকেলটা ধাক্কা লাগায় যে হেডলাইট আর ক্লাচ লিভারটা অকেজ হয়ে যায়, তাই মোটরসাইকেলটা পর্যন্ত ওখানেই ফেলে আসে। পরদিন জলির মোটরসাইকেল চাইলে ওকে ঝোপ থেকে নিয়ে যেতে বলে। জলির প্রথমে রাগ করলেও নিজের মোটরসাইকেল বলে সে ঝোপ থেকে মোটরসাইকেলটা আনতে যায় একা। আর তখনই তিথি লাশটা দেখে ফেলে। বাবুল ঘটনাটা একদম চেপে যেতে বলে, তা না হলে ওকেও ফাঁসাবে মোটরসাইকেল দিয়ে এমন একটা ভয় দেখায়। এদিকে বাবুল খবর নেয় যে তিথির খুন নিয়ে খুব তোড়জোড় চলছে। তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই হাবুল নামের ছদ্মবেশ বড় ভাইকেও দূরে পাঠিয়ে দেয়। কিন্তু ভয়ঙ্কর পাপ বা জঘন্য অপরাধকে কোন ছদ্মবেশই আড়াল করে রাখতে পারে না বেশিদিন, তাই বাবুলও পারেনি। উচ্চ আদালতে তিথির খুনের বিচার হয়েছে, অপরাধী শাস্তি পেয়েছে। ধর্ষণ করে খুন করার মতো জঘন্য অপরাধে আসামি বাবুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। এতে বাবা এবং মা এই বিচারে নিজেদের কষ্ট অনেকখানি ভোলার চেষ্টা করছেন। সুন্দর এবং সুস্থ জীবনযাত্রার জন্য মানুষের উচিত নৈতিক অবক্ষয় থেকে মনকে দূরে সরিয়ে রাখা এবং সব সময় শুদ্ধ ও সত্যের মতো মসৃণ পথে নিজেদের সমর্পণ করা। তবেই মানুষ এবং জাতি হিসেবে আমরা গর্বিত হব বারবার। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। অবশেষে খোঁজ পাওয়া গেছে তিথির, কি করে তিথিকে হত্যা করা হয়েছিল। জানিয়ে দিচ্ছি আজকের গল্পের নাম। হ্যাঁ, আজকের গল্পের নাম খোঁজ। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফ তাবিজ শারিম, সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীতে যারা অভিনয় করেছেন তাদের নাম। তিথির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, সেতুর চরিত্রে ছিলেন মেঘনা, জাকির সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, তনিমার চরিত্রে তানজিনা, পুলিশের চরিত্রে অভিনয় করেছেন মোহন, ওসি ছিলেন ইয়াহিয়া, সিআইডি অফিসার মঞ্জু ভাই, উৎপলের চরিত্রে অভিনয় করেছেন আপেল, জলিল হয়েছেন মনির এবং বাবুলের চরিত্রে অভিনয় করেছেন খালিদ। জানিয়ে দিলাম আজকের কুয়াশার কলাকুশলীদের নাম, আর আজকের মতো এখানে শেষ করতে হবে কুয়াশার আয়োজন। আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাচ্ছি কুয়াশার নতুন গল্প নিয়ে, সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
কুয়াশা
89.1.2